This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। বুঝতেই পারছেন এই মুহূর্তে আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এবং আমি আরজে কিবরিয়া। অফকোর্স আমার টিম মেম্বার সহ সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে রাজু সহ আপনাদের মুখোমুখি হয়েছি। আমার সঙ্গে যিনি রয়েছেন আজকে লাখো মানুষের সামনে নিজের অপরাধ এবং ভুলগুলো কনফেস করার জন্য, তার সঙ্গে প্রথমেই আমরা আরজে রাজুর কাছ থেকে পরিচিত হব এবং তার সম্পর্কে গুড ইনফরমেশন যেটা বোঝায় সেটা আমরা জানবো এবং তারপর তাকে আমরা ইন্ট্রোডিউস করব। আরজে রাজু,
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিজি, আমাদের আজকের অতিথি শরীফুল। পরিবারের সকলের সাথে শরীফুলের সম্পর্ক অনেক দৃঢ়, বিশেষ করে মায়ের সাথে তার বন্ধুর মতো সম্পর্ক। মায়ের হাতের রান্না শরীফুলের সবচেয়ে পছন্দের। বন্ধু রয়েছে অনেক, আর বন্ধু ছাড়াও গরিব ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সবসময়। একবার এক পতিতালয়ের একটি মেয়েকে তিনি নিজের খরচে বিয়ে দিয়েছেন। মেয়েটি আজও সুখে শান্তিতে সংসার করছেন। যে কোনো মানুষ বিপদে পড়লে তিনি তার পাশে থাকার চেষ্টা করেছেন। জীবনের নানা প্রতিকূলতা কাটিয়ে শরীফুল আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, কিন্তু কেন তা জানতে চলে যাচ্ছি আজকে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে আজকে শরীফ তথা শরীফুল আজকে আমাদের সঙ্গে রয়েছে। শরীফুল, প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে চাই আমি, আজকে আপনি লাখো মানুষের সামনে নিজের জীবনের অপরাধগুলো স্বীকার করতে যাচ্ছেন, আপনার বিবেকটা জাগানোর কাজ আসলে কে করেছে, যেই বিবেকের তাড়নায় থেকে আজকে আপনি নিজের জীবনের এত বড় অপরাধগুলো যখন মানুষ গোপন করে সেখানে আপনি আজকে ওপেন করে দিচ্ছেন নিজেকে, এই শক্তিটা আসলে কে দিল আপনাকে?
আমার এই শক্তিটা আসলে হয়েছে এই এবিসি রেডিও থেকে, কারণ আমি এবিসি রেডিও দীর্ঘদিন যাবত শুনতেছি। এটা শোনার পর থেকেই মানে ভুলগুলি থেকে আস্তে আস্তে আমি বেড়ে আসছি, আর সর্বশেষ মানে আমি ধাক্কাটা খেয়েছি যখন আমার মা মারা গেছে, তখন থেকে আর কি আমি টোটালি এটা অফ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি।
মা মারা যাওয়ার পর থেকে একটা ভেতরে অনুশোচনা এসছে, আর এবিসি রেডিওর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা শোনার পর থেকে আপনার ভেতরে একটা বিবেক কাজ করেছে, যে বিবেকের তাড়না বোধ থেকে আপনি আজকে লাখো মানুষের সামনে কনফেস করছেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা মূল পর্বে প্রবেশ করতে চাই, তার আগে আপনাদেরকে এনশিওর করছি আমাদের সঙ্গে বরাবরের মতো রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, ফোনে রয়েছেন তিনি, আমি সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটু কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, মোস্ট ওয়েলকাম, আরো একবার আমন্ত্রণ আপনাকে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনুষ্ঠান শেষে আপনার মতামত বরাবরের মতোই আমরা নিঃসন্দেহে পাবো। অনেক অনেক ধন্যবাদ। ডক্টর তাজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে, হাঁটছে এসএমএস পোল, যে কোনো মুহূর্তে যদি কোনো বিষয় কন্ট্রোভার্সি হয় তাহলে সেটা আমরা স্টপ করে দেবার জন্য আপনাদের ভোট ভোট আহ্বান করি, আপনারা যদি সেটাকে পাস না করেন, ইয়েস নো ভোট হয়, সেখানে যদি নো পার্সেন্টেজ বেশি হয়ে যায় তাহলে কল্প সেখানে স্টপ হয়ে যাবে। আজ পর্যন্ত সেরকম ঘটনা ঘটেনি, তবে সেটা যে ঘটবে না তা না, আমাদের অনুষ্ঠানে সেই অপশনটি রয়েছে। এসএমএস পোল খুবই গুরুত্বপূর্ণ, আপনি আপনার মতামত জানাতে পারেন, এছাড়া চাইলে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন, এসএমএস এর মাধ্যমে কমেন্টও করতে পারেন। আমাদের অনুষ্ঠানে এসএমএস করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে JBSB স্পেস আপনার নাম স্পেস আপনার কথাগুলো, এবং এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে আপনার কথাগুলো লিখে 2221 নম্বরে। ফোন করতে পারেন আমাদেরকে, ফোন করার নিয়মটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, সঠিক শুরু করুন।
ছোটবেলায় গ্রামে কাটাইছি মা বাবার সাথে, তো ওখানে
আপনার জন্ম জেলা কোনটি?
আমার জন্ম জেলা ফরিদপুর ডিস্ট্রিক্ট।
ওখানে কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা পাঁচ ভাই চার বোন।
বাবা কি করতেন?
বাবা এমনি সাধারণ একজন কৃষক
ছিলেন।
জি, তো পাঁচ ভাই চার বোনের ভিতরে আমি 8 নম্বর, আমি আমার ছোট আরেক ভাই আছে।
আচ্ছা, ওকে।
তো বড় ভাই ঢাকা থাকে, সবাই লেখাপড়া করে, তখন শুধু বড় ভাই বাদে সবাই লেখাপড়া করে। দুই বোনের বিয়ে হয়ে গেছে, দুই বোন বিয়ে হয় নাই তার বাড়িতে। মোটামুটি খুব আনন্দের দিন যাপন করছি গ্রামের বাড়িতে। মাঝে বেশ কিছুদিন পরে যখন ক্লাস 5 পাশ করলাম, ক্লাস 5 পাশ করার পরে মানে ঢাকা আসি বেড়াইতে। ঢাকা আমার অনেক আত্মীয় স্বজনই থাকে, তাদের কাছে আসি বেড়াইতে, বেড়াই যাই। পরে তখন আমি এইটে পড়ি, এইটে পড়া অবস্থায় আমি পোলায় ঢাকা চলে আসলাম।
ক্লাস 8 তো অনেক বড় সময়, ক্লাস 8 মানে হচ্ছে আপনি তখন 13 বছর বয়সন্ধি কালে আছেন। তারও আগে কিছু মেমোরি আমরা জানতে চাই, পরিবারে কিভাবে বড় হয়েছেন, কিভাবে লেখাপড়া করেছেন, থাকেন এরকম কিছু একটা যতদূর মনে পড়ে। যে
বড় হয়েছি বলতে, পরিবারে গ্রামের 8-10টা ফ্যামিলির মতো, মানে মধ্যবিত্ত ফ্যামিলি যেটা 8-10টা আছে তাদের মতোই ভাবে বড় হয়েছি, এমনি কোনো সমস্যা হয় নাই। তো
আচ্ছা,
ওই 8-10টা ফ্যামিলির মধ্যে যেমন গ্রামে যদি 10টা ফ্যামিলি থাকে, 10টার ভিতরে যদি 5টা উপর পর্যায়ে থাকে, মানে যে কোনো অনুষ্ঠানে বা গোনায় ধরতে হয়, তাহলে এই 5টার আমার মা মানে লেখাপড়া না করলে মনে করেন রাত্রে না পড়লে ভাতও দিত না,
এরকম। তারপরে
ক্লাস 8 এ তখন আমি একবার পোলায় ঢাকা চলে আসি। ঢাকা চলে আসলে এই কারণে যে তখন ওই খেলনা পিস্তল গুলি বাইরে 5-star 70 টাকা করে বিক্রি করতো। যে একটা পিস্তল কিনে আমি আমার ছোট ভাইরে দিই মেলা থেকে।
আচ্ছা,
তো ওইটার ভিতরে আবার পুত্রির গুলি আছে না, ওই পুত্রির গুলি থাকে, ওইগুলি দিয়া মানে ভিতরে একবার কাট করলে যে চেম্বারের ভিতর গুলি ঢুকে যায়। পরে যে ম্যাগজিনটা থাকে ওইটা নিচে, তো আমার এক বন্ধু ওর নাম হচ্ছে আরিফ, ও আমার কিছু কি কয় দুষ্ট আমার কাছে একটু দাও, তো আমি বিশ ওর কাছে লোক লোক করে ওই ওদের করছি কি কয় গুলি করে দিব। তো ওর আমি বলতেছি যে না গুলি করিস না, ভিতরে গুলি আছে। তো ওই করছি কি ওই ম্যাগজিনটা চাপ দিছে, পর ম্যাগজিন পড়ে গেছে নিচে, ম্যাগজিন নিচে পড়ে গেছে, পর ওই গুলি করছে, গুলি করছে, পর আমার বাম চোখে গুলি লাগছে। গুলি লাগার পরে পরে তো আমার চোখ দেওয়া পানি ঝরে শুরু হয়ে গেল, চোখ লাল হয়ে গেছে। পরে মনে করেন দুই দিন থাইকা, পরে আমি পোলায় ঢাকা চলে আসছি।
আপনি কেন পোলায় চলে আসলেন?
ঢাকা চলে আসছে এই কারণে, বাপ মা বকাবকি করে, ওই গুলি লাগছে চোখে, আমি মনে করেন আমার লেখাপড়া করতে ইচ্ছা করে না।
আচ্ছা,
লেখাপড়া করতে আমার একদম ভালো লাগে না। পরে আমি ঢাকায় এসে বললাম আমার সেই জায়গায় আমার নিয়ে চক্ষু হাসপাতালে আসছে, এই যে থারামগেট ইসলামী।
মানে ঢাকাতে কেউ একজন ছিল আপনার ফ্যামিলি?
ঢাকাতে অনেকেই ছিল আমার ফ্যামিলি।
এটা কি প্রথম আপনার ঢাকা আসা নাকি?
না না, আরো অনেকবার আসছি, যেমন বাবা মায়ের সাথে আসছি।
ওকে,
তো এখানে আমার সেজু ভাই পরে নিয়ে আসে হসপিটালে। হসপিটালে দেখানোর পর ডাক্তারের যে ট্রিটমেন্ট সে দেয়, এগুলি করার পরে বাসা চলে যাই। এখানে থাকি, থাকার পরে আমি বললাম যে আমি আর দেশে যাবো না, আমি ঢাকায় থাকবো, আমি কাজ কাম করবো। তো আমার ভাই অনেক দূরে আমার লয়ে গেছে দেশে, দেশে লয়ে যায় তো মাদারীপুর লয়ে গেছে আমার, মাদারীপুর কালকিনিতে, কালকিনিতে নিয়ে যায়। হ্যাঁ, আবার কালকিনিতে নিয়ে কালকিনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অনার্স করতেছে
আপনার ভাই?
জি।
ওকে,
তো ওইখানে নিয়ে আমার দিছে, প্রথমে দিছে একটা ইয়াতে বোর্ডিং এ। যেখানে দিছে এখানে মানে সবাই অনেক বড় বড়, সবাই কেউ ইন্টারে পড়তেছে, কেউ ডিগ্রি করতেছে, কেউ অনার্স করতেছে। তো তাদের সাথে আসলে আমি দিই যে আমার মিলবে না, আমি হলো সবার ছোট। আমি চিন্তা করলাম যে এই জায়গায় যদি আমি থাকি তা ওই আমার কইবে আমার এই দেয় না দেয় ওই কইবে এটাই না দেয় ওই লেগে আমি বললাম যে ভাই এই জায়গায় আমার থাকা হবে না কইতে কি করবি আমি দেন আপনি যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু করবো আর নাহলে আমি চলে যাবো বাড়িতে পরে কেন তোর তো বাড়ি যাওয়া যাবে না তাহলে এক কাজ করি তোর আমি একটা লজিং রেখে দিই আমি দেন সমস্যা নেই পরে লজিং রেখে দিল আপনার যে বাড়িতে লজিং রাখছে তার হলো দুটো মেয়ে একটা মানে ছোট দুধ খায় একটা হলো ক্লাস ওয়ানে পড়ে আর ওই মহিলা আর মহিলার শ্বশুর আর বাকি যারা আছে তারা একটা মার্ডার মামলায় সব পলাতক
পলাতক
হ্যাঁ সব পলাতক কেউ নেই বাড়ি
কোথায় ছিল বাড়িটা
বাড়িটা ছিল কালকিনি
কালকিনিতে আর আপনাকে ওখানে লজিং রেখেছিল
জি জি লজিং মাস্টার
লজিং বলতে যেটা বুঝি আমি যে ওখানে খাওয়া দাওয়া করবে আর পড়াশোনা করবে আপনি কি তখন কোথাও কোন স্কুলে ভর্তি হয়েছিলেন
না মানে তখন তো পরীক্ষার বাকি ফাইনাল পরীক্ষার বাকি আছে আর সাড়ে তিন মাস চার মাসের মতো
কি ফাইনাল পরীক্ষা
এইটের
ক্লাস এইটের ফাইনাল পরীক্ষা আচ্ছা তো ওখানে লজিং রেখেছিল
জি লজিং রেখে দিল তো লজিং বলতে ওই যে হ্যাঁ ওই যে বড় মেয়েটা যে আছে বড় মেয়েটা আমি লেখাপড়া করাবো আর আমি লেখাপড়া করবো আমি থাকবো খাবোই তারপরে এখান থেকে মেয়েকে পড়াতাম পড়ানোর পরে বেশ ভালোই দিন কাটতেছে মানে কোনো যুগ ঝামেলা নাই আর ফ্যামিলিতে লোক নাই তো আমি তো তখন আরো ছোট না তো আমাদের তার ভাইয়ের মতো দেখে আমিও তার বাদির মতো জানি মানে খুব ভালোই দিন যাপন করতেছি তো এক পর্যায়ে ওইখানে তখন আমি ক্লাস এইটে পড়ি তো আমার যে রুমটা মানে মাস্টারের যে রুমটা আর কি প্রথম টাইম মাস্টার মানে মাস্টারের যে রুমটা বারান্দার সাইডে একটা এক্সট্রা রুম ওই রুমে তো রুমে একটা টেবিল আছে একটা চৌকি আছে গ্রাম তো চৌকিতে আমি শুয়া আমি চৌকিতে বসে পড়ি আর ওই আমার ছাত্রীর আমি মানে টেবিলে চেয়ারে বসাই তো চেয়ারে বসে পরে ওই পরে ওই তো বাচ্চা মানুষ তো বেশি সময় থাকতে পারে না আটটা সাড়ে আটটা আটটা কিন্তু গ্রামের অনেক রাত তো আটটার পরে ওই চলে যায় ওই চলে গেলে ওই আটটা পর্যন্ত ওই ভাবি করে কি আইসা মানে আমার ওই চৌকির উপর শুয়ে থাকে মানে খাটের উপর ওই খাটের উপর শুয়ে থাকে তো হ্যাঁ শুয়ে থাকে আর ওই ছোট বাচ্চাটা যা ওই বাচ্চাটা নিয়ে আই শুয়ে থাকে আর ওই যে মুরব্বি যার কথা বলছিলাম যার একজন হলো তার শ্বশুর জি ওই হ্যাঁ থাকে ওই পিছনের একবারে ঘরের পিছনে আর একটা রুম আছে ওই রুমের বারান্দায় সে একা
শাশুড়ি ছিল না
শাশুড়ি মারা গেছে আর বাকি যারা আছে তারা তো সবাই একটা মার্ডার মামলায় পলাতক তো এক পর্যায়ে মনে করেন আমি এরকম বেশ প্রায় বিশ পঁচিশ দিন হয়ে যায় তো ছাত্রীও খুব ভালো মতো লেখাপড়া করতেছে মানে আমার চাপে সবাই খুব ভালো আছি আমরা আমি আবার সকালে বাইরের কাছে আসি বাইরের কাছে এসে আমি নিজে প্রাইভেট পড়ি আরবি পড়ি সবকিছু করিয়া আবার দুপুরে বাড়ি যাই এখন তো ওই এলাকায় আমার কোনো বন্ধু নাই কিছু নাই তো কি করবো ওই সারাক্ষণ বই টই পড়ি বসে বসে তাদের একটা পুষ্টি ছিল গাতলা বাঁধার না ওইখানে বসে বসে বই পড়ি তো ওই ভাবি আবার ওইখানে বসে বসে ওই ভাবির সাথে কথাবার্তা বলি এমনি তো এক পর্যায়ে তারপরে এমনিতে একদিন পড়াইতেছি তখন আপনার রাত্র মানে নয়টা বেজে গেছে তো নয়টার পরে আমি ভাত খাইয়া আবার আসছি ভাত খেয়ে পড়তে বসছি তো ভাবি প্রতিদিন আর কি চলে যায় আর রুমে তো হ্যাঁ আরো কিন্তু এক্সট্রা রুম তো ওই দিন আর রুমে জানে তো ওই দিন এখানে শুয়ে রয়েছে তো আর বাচ্চা ওই দিনে যে পিচি বাচ্চাটা ওই পিচি বাচ্চাটা হ্যাঁ লগে নাই হ্যাঁ সে শুয়ে রয়েছে তা আমি বললাম কি ভাবি মন খারাপ নাকি কয় হওয়ার রে ভাই আমি কই আচ্ছা তাই শুয়ে থাকেন আমি পড়ি আপনি শুনেন এক পর্যায়ে আমি পড়তেছি তো পড়া পরে আয় করছে কি পিছন থেকে পিছন থেকে এভাবে বাদ দিয়ে আমার কান্দে ধরছে কান্দে ধরে আমার বললাম যে ভাবি এটা কি করতেছেন তখন আমি আসলে কিছু বুঝি নাই যে কি করতে যেতেছে পরে বললো যে আমার তারপরে বললাম যে ভাবি দেখেন আপনি চলে যান পরে আমার যদি তুমি আমার কথা না শুনো আমি কালকে তোমার বাইরে ডাইকে এমন বিচার দিমু তোমার ভাই মনে করো তোমার মাইরা আমি তো ভাগাই দিব পরে আমি চিন্তা করলাম যে আল্লাহ একটা কথা হইলো এটা আচ্ছা ঠিক আছে যাচ্ছি যা হয়েছে হয়েছে পরে আমি আর কথা মাইনে নিই মাইনে নেওয়ার পরে যেভাবে যা বলে আর কি এর আগে পর্যন্ত আমি কখনো কোনো মেয়েদের সাথে মানে এরকম
ক্লাস এইটে পড়েন আপনি আমি একটু ইন্টারাপ্ট করছি আমি বুঝতে পেরেছি ঘটনাটা ক্লাস এইটে পড়েন আপনি তো এই সময়টাতে অন্য কারোর সাথে আপনার কোন ধরনের কোনো সম্পর্ক হওয়ার কথা না ফার্স্ট অফ অল এবং খুবই অপরিণত একটা বয়স তার মানে আমরা যেটা দেখলাম বা বুঝলাম যতটুকু যে এই সময়টাতে আপনি এক ধরনের চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ যেটাকে বলে ইংলিশ টার্ম যে আপনি এক ধরনের রেপ হন এই ভদ্র মহিলার দ্বারা তাই তো ওকে ক্লাস এইটে পড়ার সময় তারপর কি হলো
তারপর যা হ্যাঁ চলে গেল রুমে হ্যাঁ রুমে তো আমি ওখানে শুয়ে রইলাম আর কি করে পরে সকালে উঠে আমি তো তখন নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ওই সময় তো সকালে আরবি পড়ি তো সকালবেলা ফজরের আজান দিছে তখন এটা গোসল করে নামাজ পড়ছি নামাজ পড়ে চলে গেছি বাড়ির কাছে পড়ালেখা কইরা তো আটটার দিকে আসলাম তো আটটার দিকে আসার পরে মনে করেন যে মানে প্রতিদিন যে খাবার দেয় তার থেকে খাবারের ধরন আজকে চেঞ্জ হয়ে গেছে অনেকটাই পুরো চেঞ্জ মনে করেন ডিম দিতেছে সকালবেলায় গরম দুধ দিতেছে আমার গ্লাসে করে খাও ভাই আমার দিতেছে আমিও খাইতেছি আমার তো সমস্যা নেই খাইতে আমি চিন্তা করি যে আমি মাস্টার মানুষ তো আমার দিতেছে আমিও খাইতেছি তো খাওয়ার পরে এক পর্যায়ে আমি ওইখানে প্রায় চার মাস পর্যন্ত থাকি। একবার প্রতিনিয়ত এবং কি আমি তারে কখনো ডাক দিইনি যে আসেন, আমি একদিনও তারা ডাক দিইনি।
চার মাসের মধ্যে প্রথম যখন এটা ছিল আপনার তো একেবারেই ইচ্ছা ছিল না, তার পরবর্তীতে কি আপনি এই জিনিসটার প্রতি আগ্রহ পোষণ করে নিজে থেকেই ওনার সঙ্গে জড়িয়েছেন নাকি উনি আপনাকে কন্টিনিউয়াসলি একইভাবে এই জিনিস?
না, উনি কন্টিনিউ ভাবে প্রতিদিন আসতো যে মেয়ে এরকম পড়তো, পড়ার পর মেয়ে চলে যেত, মেয়ের আটটা সাড়ে আটটা ছুটি দিয়ে দিতাম এরপরে।
না, টু বি অনেস্ট, আপনি নিজের মধ্যে কোনো ধরনের কোনো মজা খুঁজে পেয়েছিলেন কিনা বা এই জায়গাটা সম্পর্কে আপনার ভিতরে কোনো গিল্টিনেস কাজ করেছিল কিনা? সাধারণত প্রথম দিন হয়ে গেছে ঠিক আছে, তারপরে যেটা হয় যদি আরেকবার সেকেন্ড টাইম হয় বা থার্ড টাইম হয়, আপনি নিজের তো এই জায়গা থেকে আপনার যদি ভালো না লেগে থাকে, আপনার যদি মনে হয় যে যা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে, তাহলে আপনারই তো এখান থেকে স্কেপ করার কথা, কিন্তু আপনি তো সেটা করেননি। মানে আমরা ডেফিনেটলি ধরে নিতে পারি যে আপনার মধ্যে এক ধরনের ইন্টারেস্ট গ্রো করেছে এই বিষয়টার উপরে, এবং সেটাই হওয়াটা স্বাভাবিক। যে কারণে আমি জিজ্ঞেস করছি আপনাকে, পরবর্তীতে তো আপনাদের দুজনের সম্মতিতে এই জিনিসগুলো হয়েছে?
দুজনের সম্মতিতে হয়েছে। তারপর আসতে এইরকম হয়েছে, হওয়ার পরে আমি চলে আসলাম ওখান থেকে, চলে এসে বাড়িতে এসে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি চলে আসলাম ঢাকা।
পরীক্ষা মানে কি এসএসসি পরীক্ষা?
না না না,
এইটার পরীক্ষা।
জি জি,
ক্লাস এইটার কি পরীক্ষা যেন এটাকে জেএসসি বলে?
না জেএসসি, এখন তো জেএসসি, তখন
তো জেএসসি ছিল না। আচ্ছা,
পরে চলে আসলাম ঢাকা, ঢাকা এসে কি করি কি করি, পরে যে টেলার্স এর কাজে ঢুকি, টেলার্স এর কাজে ঢুকে কাজ শিখি সামন টেলার্স এ। তো কাজ শিখতে থাকি এক পর্যায়ে, এরকম কাজ শিখতে শিখতে মানে তখন আমি পুরো কাজ শিখে যাই কমপ্লিট সুটের।
ওকে, কমপ্লিট সুট?
জি জি, কমপ্লিট সুটের কাজ শিখে যাই। কাজ শিখে যাওয়ার পর আমি ওখান থেকে বাইরে চলে যাই আপনার রমনা ভবন।
আচ্ছা,
গুলিস্তান যে রমনা ভবন, রমনা ভবন চলে যাই। ওখানে যা মনে করেন কাজ করি।
কতদিন সেখানে আপনি কাজ? এখানে
কাজ শিখি প্রায় দেড় বছর।
দেড় বছর যাবৎ?
জি। ওকে, দেড় বছর শেখার পর আমি চলে যাই আপনার রমনা ভবন, রমনা ভবন এসে এখানে কাজ করি। তখন আমি প্রোডাকশনে কাজ করি, তো এখানে কাজ করতেছি, খুব ভালোই কাজ করতেছি, ইনকাম করতেছি, টাকা পয়সা কামাইতেছি, কারণ বাড়িতে আমার টাকা পয়সা দিতে হয় না, বাড়িতে কোনো অভাব নাই, তো আমি যে ইনকাম করি এটা আমি নিজে ভাঙতেছি, নিজে খাইতেছি, খুব ফুর্তি করে চলতেছি। তো চলতে চলতে এক সময় আমি হঠাৎ করে অন্য একটা ছেলের সাথে পরিচয় হয়, আমার পাশে কাজ করে, ওর সাথে পরিচয় হয়, আমার কয় দোস্ত কি অবস্থা, আমি তো কাস্টম করতেছি তো খুব ভালো, পরে কয়েকটু চলে আসতে একটু ঘুরে আসি, তো চল টাকা তো তখন আসি, তখন মনে করেন যে প্রতি সপ্তাহে প্রায় 2,000-2,500 টাকার উপরে বিল তুলি, ভাতের বিল দেওয়ার পর অনেক টাকা থেকে যায়। তো এই টাকা নিয়ে পরে গেলাম ওর সাথে গুলিস্তান একটা আবাসিক হোটেলে, যায় আবাসিক হোটেলে যাওয়ার পরে আমার একটা দোস্ত দেখ কত সুন্দর সুন্দর মেয়ে হরে দোস্ত, আমি তো অনেক আগে এক ভাবি আসলে ভাবির কাছে গেছিলাম আর তারপর তো যাই খাইনি, এনে যাইছিলাম যদি পুলিশে ধরে ঠরে লয়ে যাবে, ওই বেড়া পুলিশে ধরবো না তুই আয়া মানে।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি শব্দ শুনতে পেয়েছি, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। আপনারা সবাই আজকে শরীফুলকে শুনছেন। আমরা সবসময় একটা কথা বলি যে অপরাধ করেন বা যে ভুল পথে পা বাড়ান তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। ভুল পথ কিংবা অপরাধ কেউ স্বইচ্ছায় সে জায়গাটিতে যান না, কোনো না কোনো ভাবে সে কখনো ভিকটিম হয়, কোনো না কোনো ভাবে সে ওই টেস্টটা পেয়ে যায় এবং তারপরে সে অপরাধ করতে থাকে। ক্রমান্বয়ে অপরাধের বোঝা বাড়তে বাড়তে একটা সময় সে প্রাশ্চিত্যের দিকে ঝুঁকে পড়ে এবং সেই প্রাশ্চিত্য ভয়াবহ হয়। আমরা জেবিএসবি তথা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে একটা জিনিস আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, অপরাধ যিনি করেন বা অপরাধ যেটা হয় সেটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, অপরাধটা কিভাবে সংঘটিত হয় এবং অপরাধের পরবর্তী রেজাল্ট আসলে কি দাঁড়ায়। এই কারণে করি যে যারা ভুল করেছে, যারা অন্যায় পথে পা বাড়িয়েছে, তাদের মতো করে ভুল যেন আপনারা কখনো না করেন এবং সেটার রেজাল্ট আমরা পাই আমাদের অনুষ্ঠানে স্বয়ং। কারণ এখানেই অনেক অতিথি এসে বলেন যে এই অনুষ্ঠানটি শুনে আমার বিবেক জাগ্রত হয়েছে, আমরা ভুল পথ থেকে সরে এসেছি, এবং সেটার আরেকটা এক্সাম্পল হচ্ছে আজকের এই শরীফুল যিনি এই অনুষ্ঠানের দ্বারা স্বয়ং তার বিবেককে জাগ্রত করেছেন। আমরা মাত্র 3 মিনিট পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আপনার সঙ্গে রয়েছি আমি আরজে কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে আজকে শরীফুল, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। আমি স্পেশালি থ্যাংকস জানাচ্ছি আমার টিমের মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে রাজুকে, যাদের অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠানটিকে আপনার কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা করে যাচ্ছে। এবং একই সাথে ধন্যবাদ জানাই আমার মিলিয়ন মিলিয়ন লিসনার্স, যারা দেশের ভেতরে এবং বাইরে রয়েছেন এই অনুষ্ঠানটিকে, যারা এত ভালোবেসেছেন, এত এত ভালোবেসে আজকে এই জায়গাটিতে নিয়ে আসছেন। আমরা ফিরে যেতে চাই আবারও আমাদের অতিথি যিনি আছেন তার কাছে, এবং একই সাথে বলতে চাই তাকে যদি আপনারা দেখতে চান চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ADC Radio FM 89.2 ওকে, শরীফুল, আপনি যেখানে ছিলেন যে আপনার কোন এক ফ্রেন্ডের দ্বারা আপনি মোটিভেটেড হয়ে আপনি কোন একটা আবাসিক হোটেলে গেছেন এবং সেখানে নিশ্চয়ই আপনারা কোনো ভালো কাজের জন্য যাননি, আমরা বুঝতে পারছিলাম। তারপর
তো সেখানে গেছি, এখন যে দেখি ভাই অনেক মেয়ে, মানে 20-25 জন এবং অনেক সুন্দর সুন্দর মেয়ে মানুষ। তো ওই আমার বলতেছে দেখ, আমি কি হওয়ার দোস্ত, দেখলাম তো এত সুন্দর মেয়ে মানুষ, আসলে তো এদের সাথে আমি কারোর সাথে মানানসই না। তো তুই সবার সাথে মানানসই, তুই যারে ডাক দিবি হ্যাঁ তোর কাছে আইবো। আমি কোসকিলে কয় হ, আমি তো দেই সত্যি কিনা। পরে তো আর কথা মতো আমি একজন ডাক দিলাম, ডাক দেওয়ার পরে পরে ওর সাথে গেলাম ভিতরে যায় ওর সাথে ওই জায়গায় একটা শারীরিক সম্পর্ক হয়। শারীরিক সম্পর্ক হওয়ার পরে এখান থেকে আমি আসার পরে চলে আসি আবার আমার ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে এসে বসি, এখানে কাজ কাম করি। তখন চিন্তা ভাবনা করতেছি যে আসলে দিন 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 যত যাইতেছে, মানে আস্তে আস্তে কেমনি কেমনি আমি এই যে নষ্ট দিকে যাইতেছি। আসলে আমি এই ফ্যামিলির ছেলে না, আমার মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বাবা একজন ভালো মানুষ, সবাই ভালো মানুষ, আমি তো দিন দিন নষ্ট হয়ে যাইতেছি। তো এই চিন্তা ফিকির মাত্রার ভিতরে থাকতে থাকতে মনে করেন যে ওর সাথে মানে এমন একটা সম্পর্ক হয়ে গেল, ওই গাঁজাও খায়। আমার গাঁজা খায় একদিন আমার ডাকে নিয়ে গেছে ছাদের উপরে, দোস্ত চল। তো গেছি ছাদের উপরে, ছাদের উপরে যায় দিয়ে যায় গাঁজা বানাইতেছে। কি রে কি বানাইতেছে ছেলে, তার নাম শুনছিস না গাঞ্জা? আমি হ, আমি তো তুই কি খাবি কয় হ, আমি তো তুই গাঞ্জা খোর কয় হ, আমি গাঞ্জা খোর, তুইও খা। আমি না আমি এটি খাই না, এটির গন্ধ বললাম আমার গুমিয়ে আয়। পরে কে ঠিক আছে, তাই তোর খাওয়া লাগবে না, তুই সিগারেট খা। আমি কি হ, আমি সিগারেট খাই, তুই আমার সিগারেট দে, আমি সিগারেট খাই। পরে আমি সিগারেট খাই, ওই গাঞ্জা গুঞ্জা খাইতেছে বেশ ভালো। তো গাঞ্জা গুঞ্জা খাইয়া আইসে, আর পরে ও প্রতিদিনই মনে করেন 3-4 বার করে গাঞ্জা খায়, আর প্রতিদিন ওই আবাসিক হোটেলে যায়। ও যাইতে সময় আমরা ডাক দেয় আমিও যাই, বা আমিও মানে এরকম একটা মজা পেয়ে গেছি যে ওই ডাক দিলেও যাই আমি, না দিলেও যাই আমি। হ্যাঁ ঠিক আছে, তো যাইতেছি বেশ ভালো, টাকাও কামাইতেছি। পরে করলাম যে দোস্ত এইভাবে তুইবো না, এক কাজ করি আমি একটা সিট ভাড়া লয়ে লই। সিট ভাড়া লয়ে লইলে দৈনিক টাকা ইনকাম করতে পারবো। পরে একটা সিট ভাড়া লইলাম,
কোথায়
এটা হলো আপনার রমনা ভবন ছাতলা থেকে নামে ওই 27 নম্বর বিল্ডিং আইসে মনে করেন সিট ভাড়া লয়ে নিলাম। সিট ভাড়া লয়ে আমি কাজ করতেছি দিকদার, আমি কাজ করতেছি, টাকা কামাইতেছি। মনে করেন পার্টি তো যারা কাজ নিয়ে আসে, কাজ নিয়ে আসে, কাজ কমপ্লিট টাকা দিয়ে কাজ নিয়ে যায়। আমি না গেলে আমার ভালো লাগে না, এটা তো আসলে ঠিক না। পরে আমি করলাম কি সিট মিট সব ছেড়ে দিলাম, ছেড়ে দিয়া চলে এলাম আপনার মেহাজি বা আমার বাড়ির কাছে। তো মেজো বাড়ির কাছে এলাম, আমি ভাই বিস্তারিত আমার তো ওইদিকে সমস্যা, মানে এর কাছে একটা মিথ্যা কথা বললাম যে ভাই আমার ওইদিকে সমস্যা, ঝামেলা হয়েছে একজনের লোকে মারামারি করছে, এলে গায়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাই এদিকে কোনো জায়গায় কাজ নিই না, তাই আর ওইদিকে একটা কাজ লয়ে নিলাম। এনে কাজ করতেছি, এনে কাজ করতেছি, এনে খুব ভালোই। আমার ওইদিকে যাইতেই না, টাকা পয়সা যা ইনকাম করি আইন সব ভাইয়ের কাছে দিয়ে দিই। আমার খরচের লেগে প্রতিদিন মনে করেন সকালে দেয় 10 টাকা, বিকেলে দেয় 10 টাকা, নেমে আমার মেজো ভাই 10 টাকা দেয়, 10 টাকা হয়ে যায়। তখন তার আমি এমনি আজে বাজে কোনো খরচ নেই, খাওয়ার ভিতরে শুধু সিগারেটই খেতাম। সিগারেট খেতাম, 2 টাকা সিগারেট খেলে হয়ে যেত, 10-20 টাকা হয়ে যেত সারাদিন। পরে এর কাছে বিল ঠিল দিয়ে দিই। তো সপ্তাহে একদিন এমনি ঘুরতাম, সিনেমা দেখতাম বা বিভিন্ন পার্কে যাইতাম, এই টাকা দিত। সপ্তাহে দেওয়া যাচ্ছে 200-300 টাকা খেয়ে দিতাম, বাকি টাকা আর দিয়ে দিতাম। তো এমনি সামনে চলতে থাকি। তো এক পর্যায়ে আমি এলিফ্যান্ট রোড একটা বড় দোকানে চাকরি নিই। চাকরি নেওয়ার পরে ওইখানে এটার ফ্যাক্টরি আবার উত্তর যাত্রাবাড়ি, তো ফ্যাক্টরির পরিবেশও খুব ভালো। তো এখানে আমার এক কাকা তো থাকে, আমি ওইখানে চলে যাই। ওখানে যাই, আমি বললাম যে ভাই এখানে ভালো ফ্যাসিলিটি পেয়ে যাই, আমি কাজ করি। তো ভাই দেখলো যে না ঠিক আছে, এখানে নিজস্ব একজন লোকও আছে, তো এখানে কাজ করি। তো এখানে কাজ করার পরে এর মধ্যে ভাইয়ের লেখাপড়া শেষ হয়ে যায়, তো আর চাকরি হয়ে যায় ওষুধ কোম্পানিতে পশ্চিমবঙ্গ বরিশালে। বরিশাল চলে যায়। তো চলে যেতে সময় মানে এর আগে সবসময় আমার খোঁজ খবর নিত, আমি কুয়ে আছি, কি অবস্থাতে আছি, জানতো সবসময়। তো বরিশাল চলে যায়, আমি বরিশাল যাওয়ার পরে আমার বলে গেল যে ভাই তুই এখানে থাকিস, ভালো মতো থাকিস, ঠিক আছে ভাই। পরে হ্যাঁ গেছে যে মাসে, এই মাসের লাস্টে আমি চলে যাই এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোড চলে যাইয়া মানে ওই দোকান চেঞ্জ করে ফেলি, অন্য একটা দোকানে আবার চাকরি নেই। এই মনে করেন ওই দোকানে চাকরি করি, তো তখন আমার ফোন ছিল না। তো আমার এক ফ্রেন্ডের নাম্বার দিয়ে দিই, আমার ভাই ওই নাম্বারে কথা বলে আমার সাথে ফোনে। তো প্রতিদিনই মনে করেন ফোন দেয়, 2-3 বার ফোন দেয় বরিশাল যাইও, যে এলিফ্যান্ট রোড গেছি বা কুই আছি।
আপনার ভাই?
জি জি। ফোন দেয় বলতে এরকম টাইমে ফোন দেয়, মনে করেন যে দুপুরে 1টার দিকে ফোন দিছে যে হ্যাঁ আরিফ তুমি ভাই কুই আছো, আমি বললাম ভাই আমি তেমন একটু কাটাবন আছি, এই এদের তো তোমার কাটাবন থাকার সময় না, তুমি চলে যাও কারখানায় চলে যাও। তা আমি ঠিক আছে ভাই কারখানায় যাবো, পাঁচ মিনিট পরে আমি ফোন দিবো, পাঁচ মিনিট পরে কারখানার মেশিনের শব্দ শুনবো, আমি আয় করতাম মানে আর কোথায় আমি শুনতাম। তো এই আস্তে আস্তে এই এলিফেন্ট রোড থাকার পরে মনে করেন এখান থেকে ঘুরি ফিরি ঘুরতে ঘুরতে এক সময় একজনের লাগে পরিচয় আর বাড়ি এলো শরীয়তপুরে। এক পর্যায়ে মনে করেন যে ও একদিন আমার বলতেছে যে আমি এক লোকের কাছে টাকা পাই তো আমার টাকাটা তো দিতেছে না, চল টাকাটা করে আনি। আমি কিন্তু টাকা পাস ধার দিস টাকা দিব না, কি লেগে ধার নিছে টাকা দিব না, কাহা তুই চল পরে গেছি। যাওয়ার পরে কি টাকা পয়সা যাওয়ার পরে দিয়ে যাওয়ার আলাপ
সব। এই সময়টা থেকে আপনার লেখাপড়া বন্ধ হয়ে গেছে, লেখাপড়া করেন না?
না লেখাপড়া তো অনেক আগে ছেড়ে দিছি, আমি তো এখন কাজ করতেছি, টেলারিং কাজ করতেছি।
এবং এটা এটা আপনার ফ্যামিলি থেকে মেনে নিয়েছে?
হ্যাঁ মেনে নিয়েছে, মানে শত চেষ্টা করে আমার লেখাপড়া করাইতে পারে নাই, মেনে না নিয়ে।
আর লেখাপড়া কি ভালো লাগতো না, পড়তেন না কেন?
আমার ভালো লাগতো না লেখাপড়া করতে।
ওকে, যেটা আপনি বলছিলেন টাকা দিবে না, টাকা তুলতে গেছেন বা কিছু একটা।
হ্যাঁ তো আইলাম টাকা তুলতে, ফিরে টাকা আমি অনকো যে না টাকা তো পাই না, আসলে একটা কাজ আছে। আমি কি কাজ আবার, পরে এক কথা দুই কথা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুই থাক আমি জায়গা। তো ওইদিন থেকে ওইদিন চলে আসলাম, ওইদিন চলে আসা তার দুদিন পরে আমি আসলাম দেশে। দেশে আর পরে আমার ভাই এদিকে মানে আমার এক ক্লাসমেট আমার লগে লেখাপড়া করতো, ওই মেয়েরে বিয়ে করছে, গোপনে বিয়ে করছে। আসলে এটা আমরা কেউ জানি না, মানে আমাকে এলাকার লোকেও জানে না, কিন্তু আর ওয়াইফ বিয়ে করছে আমার এই সেজু ভাই। তো বিয়ে করছে, বিয়ে করার পরে মনে করেন আবার এমনি যে কালকিনি চলে গেছে না, কালকিনি যে ওই জায়গায় যায় আর একটা বিয়ে করছে। তো এই এই মেয়ে করছে কি যেটা আমার ক্লাসমেট করছে, আর গ্রামের লোকজন নিয়ে আমাকে বাড়িতে এসে উঠছে সেজু ভাইয়ের বউ আর কি। তো উঠছে উঠার পরে
সেকেন্ড যাকে বিয়ে করছে সেই এরকম বাড়িতে উঠেছে?
না না, প্রথম যাকে বিয়ে করছে মানে সে মেয়েটা তো আমাদের গ্রামের মেয়ে, প্রথম যাকে বিয়ে করছে। তো সে এসে উঠছে, উঠার পরে যাক ওনার কি করার,
সে হচ্ছে কি আপনার ভাই আর একটা বিয়ে করেছে?
হ্যাঁ।
এটা কি পরিবার জানতো?
না পরিবার যে ও যে দুটো বিয়ে করছে এটা আমার পরিবারের কেউ জানতো না, একমাত্র ওয়াই ছাড়া। তো মনে করেন যে ওয়াই এনতে ওই মেয়া তো বড় বোত আয়া উঠছে ভাই, আমার তো ভাই আমি তো এই আয়া পড়ছি, আমি কই ভাই তুমি এটা আইসো তুমি ঠিক করো নাই, তুমি এক কাজ করো তুমি যাও গা।
তো বিয়ে করার পরে বউকে তুলে নেয়নি আপনাদের ফ্যামিলি?
না না।
কেন?
কারণ ও তো স্বীকারই করে নাই যে বিয়ে করছে।
প্রথম বিয়েটা স্বীকারই করেনি?
কোন বিয়ে ও স্বীকার করে নাই, যখন ওই মেয়ে ঠিক আছে ওই মেয়ে বুঝছে যে ওর মানে ওর সাথে চাল চলন কথাবার্তিতে যখন মিল খুঁজে না পাইছে তখন ওই মেয়ে মনে করেন যে দূরে আছে আমাকে বাড়িতে, ওই সব তদন্ত করছে, তদন্ত করে দেখে যে না ও বিয়ে আর একটা করছে। এরপর আর কি ওর মনে করেন যে ওর ভাই বললো বাড়িতে যায় না, মানে এইভাবে যে গলার সাথে পেঁচ দিয়া স্টাইল করে দাঁড়াই দাঁড়ায় বুকে আপ দিয়া মানে আঙ্গুল ঝুলে ঝুলে কথা কইতেছে। তা আমি আরো কিছু কি এমনি কত কি লেগে কেমন কথা তুই মানে ওই আমার ডায়লগ দেখো, আমি বললো বাংলার বধু, আমি তোর বাংলার বধু তুই যায় নাহলে তোর মারম। পরে এক কথা দুই কথা ক্রিকেট খেলার ব্যাট আছে না, ওই ব্যাট থাকে সাইডে, ব্যাট লয়ে মনে করেন আমি ওর মায়ের শুরু করি। তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার বাপের বোকা দিছিস? ওই ব্যাট দিয়ে মনে করেন বাড়ি তিন ব্যাট চারটা বাড়ি দিছি, তারপর আমার বোনেরা আমার বাপে মা সবাই মিলে আটকাইছে আমার ঠেকাই ধরছে। পরে যাই হোক আরে ওখান থেকে ওই কানতে কানতে চলে গেছে, চলে যাওয়ার পরে ওই করছে মামলা, মামলা করছে আমাদের ফ্যামিলির নামে। তো মামলা করার পরে আমি আর করছি ঢাকায়, আমি তো তখন কাজ করি, কাজ করতেছি বেশ ভালো। তো একদিন শুনি কি যে আমার মায়ের পুলিশে ধরে লেগে গেছে। হ্যাঁ এটা কি কয়, পরে আমি গেছি বাড়িতে মানে দুই নম্বর আসি মিলল আমি। তো ঠিক আছে পরের দিন কোর্টে হাজিরা দিতে গেলাম, কোর্ট সারেন্ডার করলাম, আমার পুলিশ ধরে লয়ে গেল জেলে।
কোর্টে হাজিরা দিতে গেলাম?
হ্যাঁ কোর্টে হাজিরা দিতে গেলাম। তো পুলিশ লয়ে গেল জেলে, মানে কোর্টে হাজিরা দিতে গেলাম, আমার বেল কেটে দিল, বেল কেটে দিল পর আমি চলে গেলাম জেলে। যা কান্নাকাটি করলাম, জীবনে জেলে যাই নেই, নিয়ে গেল গারদে। গারদে নেওয়ার পর দেখি যে অনেক লোক, কেউ প্যান্ট পরা, কেউ লুঙ্গি পরা, কেউ কামতেছে, কেউ আসতেছে, কেউ বিড়ি খাইতেছে। তো আমি চিন্তা করতেছি যে আমি কই।
তখন আপনার বয়স কত আনুমানিক?
তখন এটা পড়ালেখা বাদ দেওয়ার মনে করেন দুই বছর পরে,
তার মানে আপনি এসএসসি পড়বো, আপনি তখন ১৬ থেকে ১৭ বছর
বয়স, এরকমই হবে।
ওকে
পরে যাক এরকম চলতেছে। সবাই বিড়ি বিড়ি খাইতেছে, তা আমি তো ভাই কানতাছি, মানে চিকার পারে কানতাছি খালি। তো একটা লোক খুব শিক্ষিত লোক আর কি, আর কথায় বোঝা যায়, মানে আমার ধরে বললো যে ভাই আসলে এখানে চিকের কানের কোনো মূল্য নাই, কাইন্ডা কোনো লাভ নেই।
আপনাকে ডিরেক্ট গারদে ভরিয়ে দিয়েছে নাকি আপনাকে প্রথম দিন জেলে রেখেছে?
না না, গারদ গারদ বলতে কি মানে কোর্ট থেকে, কোর্টের কাঠগড়া থেকে নিয়ে গারদে রাখে, গারদ থেকে গাড়িতে নিয়ে ওগুলো জেলে নিয়ে যায়।
কোর্ট আপনার জামিন নামঞ্জুর করে?
হ্যাঁ, জামিন না।
আপনার মার সঙ্গে দেখা হয়েছিল?
হ্যাঁ, আমার মার সঙ্গে দেখা হয়েছে।
কোথায় দেখা হয়েছে?
আমার মার সঙ্গে দেখা হয়েছে কাঠগড়ায়, মানে আমিও কাঠগড়ায়, আমার মাও কাঠগড়ায়, ঠিক আছে। কাঠগড়ায় দেখে আমার মায়ের দেখে মানে আমি কেন দিচ্ছি, আর হ্যাঁ রে আমার মা আজকে কাঠগড়ায়, এটা একটা কথা
উচিত হবে না, এক। আর দুই নম্বর যেটা হচ্ছে, যদি এটা আপনার মেজো ভাই যদি করতো তাহলে অন্য একটা কথা ছিল, সেজো ভাই, সেক্ষেত্রে আপনি তো তার সম্পর্কে যেটা হন দেবর হন, আপনি তো করতেই পারেন না, প্রথম কথা হচ্ছে এটা। এবং কোন ছেলেই গায়ে হাত তুলতে পারে না, তারপরও আপনি দেবর, সেক্ষেত্রে আরো বেশি তুলতে পারেন না। তো সেই জায়গাটি থেকে আপনি তো ভীষণ একটা অন্যায় করেছেন, আর এই অন্যায়ের ফলশ্রুতিতে যেটা হয়েছে, নারীবাদী কেস হয়েছে, আমরা যতটুকু বুঝতে পারছি,
যৌতুক মামলা দিছিল,
নারী শিশু এবং
যৌতুক মামলা,
যৌতুক বা নির্যাতন মামলা যেটাকে বলে, এবং
এই নির্যাতন যৌতুক মামলা দিছে।
আচ্ছা, তো এই জায়গাটাতে যেটা হয়েছে, আপনার কার কার আসামি ছিল? আপনার মা এক নম্বর আসামি?
না না, আমার ভাই ছিল এক নম্বর, আমি ছিলাম দুই নম্বর।
আপনার মা?
আমার মা ছিল সম্ভবত চার নম্বর।
তিন নম্বর কে ছিল?
তিন নম্বর ছিল আমার বোন।
কতগুলো আসামি, মানে কত লিস্টে কারা কারা ছিল?
লিস্টে আট জন আসামি ছিল, সকলে আমার ফ্যামিলির সদস্য।
সবাই ছিল আপনার ফ্যামিলির মেম্বার?
আমার ফ্যামিলির সদস্য, শুধু একজন বাকি ছিল, সরি দুজন বাকি ছিল।
কে কে বাকি ছিল?
বাকি ছিল আমার মেজো ভাই আর আমার বড় বোন।
ওকে, হ্যাঁ বলুন, তারপর
গারদে তো এক লোক আসে বললো যে সে খুব শিক্ষিত, বললো চোখের পানি তো কোনো মূল্য নাই, তাই একটা বিড়ি বাইর করে দিল আমার, কল্যাণ ভাই বিড়ি খান। তাই আমি ঠিক আছে দেন, তাই দেখলাম যে বিড়ি খাওয়ার পরে যে মানে দুঃখ কষ্ট ভুলে যাইতেছে, তখন আমি ডাক দিয়ে আমার বাপেরা ডাক দিলাম, আমি ভাই তো এদিকে আসেন।
বাবা ওই গারদে?
না না, আমার বাবা হলো বাহিরে, মানে আমি হলো গারদের ভিতরে, আমি ব্যতীত, মানে আমার মা হলো বারান্দায়, আমার মার জামিন হয়ে গেছে, সে চলে যাবে, মানে আমি এখন দুই নম্বর আসামি, আমার পায়ে গেছে, তো এগুলির আর দরকার নাই। তো এখন জামিন দিয়ে দিছে আমি বাদে, আর আমার সেজু ভাই নামে করেন। তো যাক, আমি গারদে তো আমি আর বাবার ডাক দিলাম, আব্বা এদিকে আসেন একটু, করে তো কি আমি তো এক কাজ করেন, আমি তো জেলের ভিতরে দামু গেছি, আমি শুনছি ওই জায়গায় গেলে বিড়ি সিগারেট মেরে ক্যারেট লাগে, না গেলে ওই কয়েদিরে বলে মাইট ঠাইট দেয়, ওই পেটারা কইলো যারা ভিতরে আছে, তো আপনি আমার দুই তিন থেকে সিগারেট কিনে দেন। তুই সিগারেট খাস? আমি কই না বাবা, আমি তো সিগারেট বিড়ি খাই না, ওই জায়গায় যদি যায় লাগে তখন কই পাম আমি। আচ্ছা ঠিক আছে, তাই আমার আব্বা করে কি চার প্যাকেট সিগারেট কিনে দেয়।
মানে এটা আপনার খাওয়ার জন্য?
হ্যাঁ, আমার খাওয়ার জন্য, আমি নেই
বাবার কাছ থেকে সিগারেট কিনে নিয়েছি।
হ্যাঁ, পরে নিয়ে জায়গায় ভিতরে অন্তু সিগারেট বিড়ি খাই, ভিতরে যাই, মানে ওন থেকে গাড়ি তুলে, গাড়ি তুলানোর পরে লয়ে গেল জেলখানায়।
জেলখানা এটা?
এটা হলো ফরিদপুর জেল, ডিস্ট্রিক্ট জেল ফরিদপুর।
আপনার গার্ডটা কোথায় ছিল, কোন কোন জেলা?
গার্ডটা ছিল হলো ফরিদপুর, মানে
ফরিদপুরের মধ্যে আছেন আপনি এখন। ওকে,
তো এখান থেকে নিয়ে গেল জেলে, জেল খাটলাম দুই মাস ছাব্বিশ দিন জেল খাটলাম। তো প্রথম দিন গেলাম, পরে ভাই দেখি কি মানে বড় গেট গেট দিয়ে ঢুকলাম, ভিতরে নাম ঠাম অনেক কিছু লেখলো, লেখার পরে যাই হোক নিয়ম কারণ যা আছে তো একজনে চেক করলো, মানে চেক কি ভাই মানে এমন ভাবে চেক করে যে ভিতরে কিছু আছে কিনা, মানে যেভাবে চেক টেক করে যাক কিছু পাঠায় না, তো জায়গার ভিতরে আমদানি করে ওটা, যে ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় মানে স্টিলের টিনের প্লেট গুলি বড় এত বড়, ওটার ভিতরে একটুক করে খিচুড়ি দেয়, আমি যাক খাসালার খিচুড়ি দিছে খাইলি, তারপর আবার বিস্কিট ডিশারি কিনে দিছে, তাই খিচুড়ি তো ভালো জিনিস, তাই খাই খিচুড়ি, মানে খিচুড়ি খাইতে যাই দেখবে ভালো লাগে না, কেমন যদি গন্ধ করে, তাই খিচুড়ি খাই না। তখন মনে করেন আমি এক জায়গায় মানে আমি এক বেডের উপরে শুয়ে থাকি, শুয়ে থাকি, পরে এক লোকে আমার ডাক দেয়, কামরুল করে নাম, ভাই আমার ডাক দেয়, ভাই এদিকে আসো। আমি কি ভাই তোমার বাড়ি কই? তা আমি কইলাম ভাই আমার বাড়ি অমুক জায়গায়, এই কাহিনী। পরে আচ্ছা ঠিক আছে, তা বহে আমি, তা বহার পরে হেডি যে চা বানাইলো, চা বানাইলো কি দিয়ে, আপনার সরিষার তেল আছে না, সরিষার তেল একটা বাটির মধ্যে দিয়ে ওটার ভিতরে লুঙ্গি ছিঁড়া সলতা বানাইয়া ওটার উপরে আরেকটা দিয়া, মানে আরেকটা প্লেট দিয়া, তিনের কিন্তু প্লেট গুলি, ওটার উপরে মনে করেন চা বানাইতেছে, তো চা দিলো খাইলো,
সরিষার তেল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে,
হ্যাঁ হ্যাঁ সরিষার তেল আগুন ধরিয়ে দিয়েছে, কেন সরিষার তেল তো নাই, মানে সরিষার তেল তো পরিচালিত ভিতরে আছে, কারণ গায়ে মারতে হয় সরিষার তেল। তো যাক সরিষার তেল চা বানাইলো, দেখলাম খুব ভালোই লাগলো চা, রং চা খেলাম, চা খাওয়ার পরে সিগারেট দিল, সিগারেট খেলাম, অন দিয়ে হ্যাঁ গাঁজাও বানাই, কিন্তু কেউ ভাই এটা না জেলখানা, জেলখানা জেলখানা কয়েক রেখে, এটা হলো শ্বশুর বাড়ি, তোমার কি লাগবো টাকা খরচ করবো সবই পাইবো। আমি আচ্ছা ঠিক আছে ভাই তো খান, আমার কে তুমিও খাও। আমি কি না ভাই আমি তো ভাই গাঁজা দুধে খাই না, এটা গন্ধ হলে আমার বমি আয়, আচ্ছা তো তুমি দূরে দূরে খাও। তো যাই খাইলাম, এরপর যাই এর লোকে পরিচয় এলো, পরিচয় দিতে দিতে মানে কামরুল ভাইয়ের লোকে আমার অনেক আগের একটা সম্পর্ক ছিল, অনেক আগে আমি ফরিদপুর গেছিলাম ঘুরতে।
কোন কামরুল? এটা
এটা হয়েছিল আমাদের
জেলের ভিতরে,
জেলের ভিতরে, জেলের ভিতরে।
উনি ও জেলে,
উনি একজন কয়াদি।
আচ্ছা,
উনি একজন কয়াদি, মানে ওনার মামলার সাজা লেগে গেছে।
ওকে,
তা যাই হোক, ওইখান থেকে তার সাথে পরিচয় হলো। পরের দিন সকালবেলা জেলারের সামনে বসলাম, জেলার ফাইল টাইল করলো, পরে আমার যে দিল কিশোর ওয়ার্ডে, মানে বাচ্চাদের সাথে
কিশোর ওয়ার্ডে, রাইট। আমি সেটাই বলছিলাম যে আপনার বয়স কত, সেটা প্রথমেই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ বলুন।
পরে কিশোর ওয়ার্ডে দিল, তো উনি যাই দিয়ে সব পোলা পাইনি, মানে আমার থেকে শুরু শুরু পোলা পাইনি, এক একটা মানে সাইজ কি, এই হিরোইন মিরোইন খায়, গামলা মঞ্জা খায়, আত্মাও কাটা। পরে আমি বললাম যে এই জায়গায় আল্লাহ কেমনে থাকবো, বলো কি গাঞ্জুটি মাঞ্জুটি এটির লগে থাকা যাবে না। তো পরে তারপরে আমি সুবেদার দেখলাম, সুবেদার দেখার পর আমি ডাক দিলাম, আমি বললাম যে স্যার একটু কথা শুনি। পরে কি আমি স্যার আমি এই জায়গায় থাকতে পারবো না, কি লেগে থাকতে পারবি না? আমি স্যার দেন এই পরিবেশ কি, এরা গামলা মঞ্জা খায়, আর থাকা যাবে না, আপনি আমার অন্য ওয়ার্ডে দিয়ে দেন। পরে আমার কেনারে বাবা, তোর তো বয়সটা আসলে কম, তোর কেমন অন্য অর্ডার দিই, বড় গোলাকে থাকা যাবে না, এনেই থাক। পরে আমি কই যা এনেই থাকি, মানায় নেই, সমস্যা নেই। পরে ওই কামরুল ভাই এর লোকে ভালো পরিচয়, এ মনে করেন ভাত নিয়ে এসে, ভাত দিয়ে যাইতেছে, সবজি দিয়ে যাইতেছে, তরকারি দিয়ে যাইতেছে, মানে ভিআইপি খাবার আর কি। এমনি যে নর্মালি যে জেলের খাবারটা, ওই খাবারটা আমি ফরিদপুর জেলে খাই নি, এটা হলো ভিআইপি খাবার।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতির শব্দ শুনতে পেয়েছি, আমরা এই জায়গাটি থেকে ফিরব। আপনারা শুনছেন এখানে শরীফুলকে, তার জীবনের অপ্রিয় সত্যে আমরা ফিরব ঠিক রাত 12:06। আর তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। যারা তার মতো কনফেস করতে চান জীবনের ভুলগুলো, অপরাধগুলো, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এখানে ফোন করার পরে ফোন থেকে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ঠিকছে ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ, FM 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
সময় রাত 12:06, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে রাজু। আজকে শরীফুল তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে। শরীফুলকে দেখতে চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে হবে, facebook.com/abcradiofm89.2। এবং যারা কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এই হচ্ছে আমাদের নাম্বার, পুরো সপ্তাহ খোলা থাকে এই নাম্বারটি। এবং আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যারা SMS করতে চান, SMS করে কমেন্টস করতে চান কিংবা কনফেস করতে চান, তারা আমাদেরকে SMS করতে পারেন। নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন ABC, যেটা আমাদের স্টেশনের নাম। টেক্সটে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। হ্যাঁ শরীফুল, তারপর
সকালবেলা হলো জেলের নিয়ম হলো একটা রুটি আর এক তিনটি গুড়। যে রুটিটা, রুটিটা অনেক বড় কিন্তু আসলে এটা খাবার উপযোগী না। আর আমি তো মনে করেন ওই মেডিকেলের রুগীদের জন্য যে রুটি বানায় ওই রুটিটা আমি পাইতাছি, বা ফাঁসি আসামি লেগে যে রুটি বানায় ওটা আমি পাইতাছি। আর আমার দেখলো ডাইল ভাজি দিয়ে যেতেছে, বুনা ডাইল, অনেক মজার খাবার আর কি, তৈরি খাইতেছি, সবাই আফসোস করতেছে, হ্যাঁ হ্যাঁ নে তোরাও খা, সবাই মিলে দিলে খাই, তিনজন চারজন আইতেছে খাইতেছে, যা খাইয়া যা, 8-10টা রুটি দিয়ে যায় আমার, তো এরকম খাইতেছি। তো 2 মাস 26 দিন জেল কাস্টডিতে থাকার পরে আমার সেজো ভাই পরবর্তীতে আবার কোর্টপূর্ণ কোর্টে হাজিরা দিতে আসলো, তো ওরে অ্যারেস্ট করে আমার জামিন দিয়ে দিল, তো আমি বেরিয়ে গেলাম।
সেজু ভাই ফাইনালি অ্যারেস্ট?
হ্যাঁ ফাইনালি অ্যারেস্ট।
ওকে, তখন পর্যন্ত কি আপনারা জানেন যে সেজু ভাই আরেকটা বিয়ে করেছে?
তখন জানি, মানে তখনই জানা হয়েছে টোটালি, ব্যাপারটা জানা হয়েছে যে লাকি যে মেয়েটা আমি মারছি ওই কিন্তু জিনিসটা তদন্ত করে বার করছে যে ও আরেকটা বিয়ে করছে, যার কারণে ওর কাছে সে আসে না। পরবর্তীতে মনে করেন যে আমি জামিনে আসলাম, আসার পরে যখন গ্রামে আসছি মানে বাড়িতে আসছি, বাড়িতে আসার পর মানুষদের কানাঘুষি করে এই দেশ এটা মানে গ্রাম তো ভাই, অনেক অনেক কথা মানে সামনে কেউ কইতে সাহস পায় না, তো আগে চুরি কয়েক, তো আমি চিন্তা করলাম যে আমি মানে জেল খাটতে এর লেগে কয়েক, আর যার আমি তো চুরি করে জেল খাটি নেই। তারপরে আমি ঢাকা চলে এসে এসে কাজকাম করতে থাকি, হাজিরা দিতেছি যাই আছে, পরে এক পর্যায়ে যাও হাজিরা দিতে দিতে মামলাটা খালাস হয়ে গেল, রায় ফাইনালি আমাদের পক্ষে আসলো যে সবকিছু মিথ্যা ভুয়া বানোয়ার, তো রায় আমরা পেয়ে গেলাম, তো মামলা খালাস হয়ে গেল, এর মধ্যে ওরা ডিভোর্স দিয়ে দিছে, ডিভোর্স হয়ে গেল। লাকিকে ডিভোর্স দিছে, ডিভোর্স হয়ে গেছে, সব কমপ্লিট, তো যার ঝামেলা শেষ খুব ভালো হয়েছে। তাই আমি চলে আসলাম ঢাকা, ও মাঝখানে আরেকটা মানে এই যে এই সময়টা যখন আমি দেশে যাইতাম খুব তখন তো খুব ঘন ঘন যাইতে, তো সাত দিন আট দিন দশ দিন পরে কোর্ট পড়তো, এই কোর্টে যাইতাম না, তো যাইতে যেতে ওই জায়গায় এক জায়গায় পরিচয় হলো একজনের সাথে, তখন মানে জেএমবির ইয়া, তো ও আমার বাইক না ইলেকট্রিক মিস্ত্রি সাইন করে নাম, ওর সাথে পরিচয় এলো, পরিচয় তো বাইক না তো এমনি জানি, পরে ওই কয় মামা আমি তো এক জায়গায় সাইট নিয়েছি তুমি একটু আহো, পরে আমি চল যাই আমার তো কাজ কাম নাই, পরে ওর লগে যাই যায় ওই ওই যে ঘর মোড়িং করতেছে, তো নতুন কারেন্টের লাইন যাইতেছে আর কি ওই
এলাকায়,
তো ওর লগে পরিচয় তুইতে পরে একদিন ওই দেয় রাত্রে এরকম একটা পিস্তল বাই করে দিস, এটা কি মামা এটা পিস্তল, আমি পিস্তল তো দেখতেছি এটা কি সত্যি না খেলনা, মানে তখন পর্যন্ত কিনা আমি বাস্তব দেখিনি আর কি, প্রথম দেখতেছি মামা এটা কি খেলনা নাকি এটাই বাস্তব, তুই এটা লোক টিকা টানতে দেখবি গুলি বেরিয়ে যাবো কষ্ট রে, হ আমি ধরে দিয়ে যাই না খেলনা পিস্তল, তো এর আগে দেখছি এটা তো হালকা, আরে তুই অনেক কুজন কিরে মামা এটা দুজন ওজন আছে, কে হ তো এটা টানতে গুলি বেরিয়ে যাবো, আমি দেখলে সব দেখবো না, কোথায় চক্রের মধ্যে যাই, পরে সাইডে চক চকের মধ্যে গেছি, চকের মধ্যে যাই করলো দিয়েছে, তো আমার কিছু টিকা টানতে শক্ত করে ধরে নাহলে কিন্তু ঝাঁকি খাইয়া পড়বো, আচ্ছা ঠিক আছে, তো আমি টান দিলাম যে ঠাস করে গুলি করছে আমাকে, হ্যাঁ কষ্ট রে মামা এটা তো সত্যি পিস্তল, কে হ চল মানে যে রাত্র লোকের মন তো রাত্রে আমি ঘুমাইতে পারি না, জানার পরে কইলো এই কাহিনী, এই যে সিদ্দিকুর রহমান বাংলা ভাই যে নামে পরিচিত, কইলো এর সাথে আমি জড়িত, তা আমি আখাউড়া ছিলাম, আখাউড়া থেকে টিমে আমি জড়িত, তো এই এলাকায় আমি বর্তমানে কমান্ডার, এলাকার এলাকায় যতগুলি আছে জেম বিল সব আমার কমান্ডে চলে, তোর কমান্ডে চলে তুই পোলাবেন তোর কমান্ডে চলবে কি, পরে ও কয় আমি পোলাবেন না, পরে এটা দেওয়ার বিষয় না কমান্ডাই পড়ো, আমি তাও হইতে পারে আমি তো জানি না, তুই তো একটা জেলমেল খাটিয়েছিস তোর তো এই সমস্ত অভিজ্ঞতা ভালো, তাই যোগ দিতে আমাকে হ্যাঁ, আমি তো না রে এটি দ্বারা আমার দ্বারা হইব না, পরে আমি কে আমি আমাকে ডাকা, তো ঠিক আছে তাই যাই কালকের দিন থাকে যা, যাই হোক দুই দিন রইলাম, তাই আমি আয় করে ঢাকায়, ঢাকায় এখন তো চিন্তা করি যে হ্যাঁ বাইক না তো দেশে আছে, তাই এলিফেন্টোটা আবার আসি, আবার এসে কাজ কাজ করতে থাকি, তা আবার এই সৈয়দপুরের খোকনের লগে আবার কথাবার্তা এসো কয় দূর চল বাংলা মোটর চল চল যাই, আইসি বাংলা মোটর, বাংলা মোটর ওরা কয় যে একটা কাজ আছে আজকে কাজটা করবো, কি কাজ করবি কচ্ছি থাক, ঠিক আছে থাকলাম সমস্যা নেই, তো রইলাম থাকার পরে তা বারোটা একটা বাজে গেছে, ওরা আইসি এই সাত পার্কে দেয় আমি আয়া ওই পার্কের ভিতরে ঢুকলো, দুইটা দেখি ওখান থেকে ছুরি চাকু বের করছে বড় বড় সিঙ্গেল একটা লোক বসা, রিস্কাটা ডাক দিলে থামালো এই দাঁড়াও যাই এই সামনে এই কি আছে বাইর করে গুলি করে তুমি খুব দেখাটে হলাম এই সেই এরকম আর কি হুমকি দমকি দিতে রাস্তা দিতে পরে বেড়া মনে করেন যে অনেক আছে যে চিকুর ব্যক্তি বাবার আমার চিন্তা কেড়ে দোষ আমার ডাকাতে দোষ মেরে আলাই লোকে, তো এই লোক আর চিকুর ব্যক্তি দিল দেখলাম টাকা পয়সা দিয়ে দিলো ওরা টোকা টাকায় সব লই লো, তো লগে ওই দিন কাজ করে আমার টাকা দিল সকালে সাতাইশশো টাকা, সারা সপ্তাহে কাজ করে প্রায় সাতাইশশো এক চাইতি সাতাইশশো টাকা তো অনেক, আমাদের যে আর সাতাইশশো টাকা দিল তা আমরা ওই রাতে পাঁচটা ছটা চিন্তাই করছি, করার পর টাকা তো অনেক টাকা কামাইছি, আটটা না নটা মোবাইলে আইছে, এত মোবাইল এত টাকা সালা সব দিয়ে কামাইলারে দিতেছে, পরে আমি খুব দিয়ে গেলাম কিরে কাজ করলাম আমরা কামালের হলো বাসায় সব নিয়ে কামালের কারণ রাখে কয় জিনিসগুলো কামালের কেনা, মানে এটা করলাম প্রথম দিনে
জিনিস কামালের কেনা মানে অস্ত্রগুলো কামালের কেনা,
কামালের টাকায় কেনা, তো কামাল আবার ওই এলাকার কমিশনারের ডাইনাক
ওকে,
আমাকে যাক আর কামলে টাকা দেস, আমরা যদি ধরা খাই কামল ছাড়াই আনবো, আমি তাই কথা ঠিক আছে যা। তারপরে ওগুলোকে তিন দিন করলাম, তিন দিন করার পর দেখি যে কামালই সব টাকা লুয়ে যায়। মানে আমরা যদি একজনে পাই 2500, ওরা মনে করেন একলাই পাইলো 7000-8000। না এটা তো ঠিক না। পরে আমি খোকনকে ডাক দেখি কি খোকন লুৎফর, ওকে দুজনে ডাক দিলাম। আমি লুৎফর এই যে জিনিসগুলি কার এটি কামালের, আমি আমি যদি এটি কিনে দিই তাই আমার কি তোরা কামালের মতো ভাগ দিবি? হ্যাঁ অবশ্যই দিন, আজকে এটি আমি কিনে দিন। দিয়ে পরে ওই লুৎফর নিয়ে আমি কারণ বাজার এলাম। কারণ বাজার আইয়া ভিতর থেকে কামারপট্টি থেকে এটি বানাইলাম।
মানে কি কি বানালাম?
বানাইলাম তিনটা ছুরি বানাইলাম, বড় দুইটা চাপাটি এটি বানাইয়া আমি আর কিছু লাগবে পরে বললাম ছোট্ট একটা চাক খুলো। আমি ল যেটা লবি ল, পরে দিলে টোটাল 1700 বানাই দিলাম। আমি বানাই লুৎফরতে দিয়ে দিলাম, ওই নিয়ে ওর টাকা মতো রেখে দিল। এই মনে করেন রাত্রে মানে আমার নেতৃত্বে চিন্তাই চলতেছে।
এই
যে বাংলা মোটর মুখটা সোনারগাঁও যে মুচুরটা, এইখানে দাঁড়াই ওইখানে যে পান্থগুঞ্জ, বর্তমানে একটা সাইনবোর্ড আছে পান্থগুঞ্জ, এরপরে একটা কিন্তু কালভাট আছে। কালভাটার ওইখানে কিন্তু ওই সময় রেলিং ছিল না,
কিন্তু
সচরাচর যাওয়া যেত। সেখানে মানে আমরা বসে থাকতাম, তো সকলে লুঙ্গি পরা, তো এখানে বসে থাকতাম। তো অনেক সময় আছে পুলিশ এসে জিজ্ঞাসা কি করো, কারণ টয়লেট করতেছি, তো আর কিছু করতো না, যাইতে তো পুলিশ। তো উনি বসে রয়েছে, বসে থাকার পরে তো ওই লোক
আসলে টার্গেট কারা ছিল? যে কোনো লোকজন,
যে কোনো লোকজন বলতে কি মনে করেন রিস্কে আসলে বোঝা যেত যে লোকটার কাছে টাকা আছে কিনা। মানে চেহারা দেখলে মাপা
যেত। রিক্সাওয়ালাকে ধরতেন নাকি রিক্সার উপরে?
না না না, কখনো আমরা রিক্সাওয়ালাকে ধরতাম
না। রিক্সার উপরে যারা
থাকে প্যাসেঞ্জার,
প্যাসেঞ্জারকে ধরতেন। এবং সাধারণত রাত কটার দিকে আপনারা এটা করতেন?
12টার পরে।
12টার পরে যখন রাস্তা ফাঁকা হয়ে যেত,
একবারে ফাঁকা
রাস্তা যখন ফাঁকা হতো। ওকে হ্যাঁ বলুন।
তারপর মনে করেন আমি তখন হইলে বাংলা মোটর মুচুরে আমি দাঁড়াই
না,
মুচুরে দাঁড়াইয়া দেখলাম একটা লোকের টার্গেট করলাম, প্যান্ট শার্ট পরা, উনি হাতে একটা ব্রিফকেস। তো টার্গেট করলাম যার কাছে ম্যাক্সিমাম 50,000 টাকা হবে। তা আমি আবার ওই লুৎফর নামের কোলারে একটা ফোন দিলাম, লুৎফর এরকম এরকম দৃষ্টি যেতে সেই লোকটারে বিরে আমি আইতেছি, কারণ ওর কাছে টাকা আছে। তাতে ঠিক আছে, পুরো আইআই দিকে ব্যারিকেড দিল, ব্যারিকেড দেওয়ার দল বিরা কোবাকুবি শুরু করে দিচ্ছে।
কোবাকুবি মার্কেট মানে ধরেই
ধরে একটু মানে চিৎকার হচ্ছে দেখতেছে। ওই লোকটা মনে করেন যে আতঙ্ক আতঙ্ক ছিল, তার কি করতেছে। আমাদের সাইডের থেকে একটা পিক আপে ওই যে আপনার 7-8টা লেবার, ওরা মনে করেন দাঁড়াই গেছে। আর আমার গ্রুপ ওরা হলো 4 জন, আমি তো পিছনে আইতেছি। আমি দেখি পিক আপ দাঁড়াই গেছে, আমি চিন্তা করলাম যে ওরা 8 জন, যদি দাওয়া দিতে পারলে তো পোলাপেন সব ধরা খেয়ে দেবো। পরে আমি করছি কি ওই খোকনের রাতে যে অস্ত্রটা ছিল ওই ওই চাকুটা লই আমি দিছি দূর, ওই সামনে দিকে আমি দূর দে নাহলে একবার জব করে এলাম একটা শ্রদ্ধা হারে সত্যি লেগে গেল। পরে কিছু করি দেখে তারপরও টানবে না
ছিল।
আর গলা একটা স্বর্ণের চেন ছিল, হাতে ঘড়ি ছিল, এগুলি সব রেখে দিছি। কিন্তু হাতে একটা আংটি ছিল। তো সর্বশেষ আমি যাই মানে আংটিটা দেখছি, যখন আংটিটা দেখছি আমি কি একদিকে আংটি রয়ে গেছে, পরে থেকে ভাই এই আংটিটা নিয়ে আমি আমি ঠিক আছে ভাই আংটি নেবেন আপনি জানবেন। পরে গেছে যা দেখ আমরাও গেলাম, যা যাওয়ার পরে ভিতরে যে অনেকক্ষণ বই রইলাম, বই থেকে ঘন্টা খানিক পরে আবার এসেছি, আবার আইয়া স্ট্যান্ড প্লাজার সামনে এসেছি। স্ট্যান্ড প্লাজার সামনে দিই যে কোনো জায়গায় পুলিশের গাড়ি আছে কিনা, বুঝলি না পুলিশের গাড়িও নেই ড্রাইভের গাড়িও নেই। কিন্তু যা এইবার স্ট্যান্ড প্লাজার সামনে সালমা স্টোরে গলি দিয়ে বাড়ি আয় ও আর একটা ধরতে গেলাম, ও অনেকটা বললো এটার কাছে পাইলাম প্রায় 20,000 টাকা। আমি তো যা আল্লাহ গেছি এটা তার কাজ করানো দরকার নাই, তোরা এক কাম কর লুট করে গেলাম যে যাবে জিনিসগুলি যা লাগাই জায়গা মতো ছুঁয়ে। তো জিনিসগুলি জায়গা মতো রাখে এলো মানে অস্ত্রগুলি জায়গা মতো রাখে এলো, রাখে আর পরে আমি পেলাম যে যে যার মতে তোরা সবাই নীল খাতা আয় পর। তাই কি লিখে আমি তো নীল খাতায় তো কিছু আয় পর, পরে ওরা যে যার মতো নীল খাত খেলো গা। তা আমার কাছে মোবাইল এলো এলো, মানে ওই দিন দুইটা সিমটাই করলাম, তা দুইটা সিমটাই তো তিনটা মোবাইল, আর এর কাছে পেলাম 70,000, এর কাছে 20,000-90,000 টাকা।
ওকে
মানে টাকা লোয়া। তা আমি পরে করলাম কি মানে লুঙ্গি দেরে উঁচা করে পড়লাম, লুঙ্গি পরে আসলাম। তো লুঙ্গি দেরে উঁচা করে পড়া গামছা একটা গলায় লইয়া টাকা দি কোমরে আমি গুজিয়া পরে একটা রিস্কা লইয়া আইতাছি। আমার এলিফেন্ট গোটাইছে করে পুলিশে সিগন্যাল রে ঘর, আমি আতু ডেকে স্যার কারণ বাজার চাইছি গলায় গামছা পরে ঠিক আছে যাও। তাই আমি গেছি নীলকাত দেয়া সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে অনেক তখন ফসা হয় না, মানে আজান দেয় নাই ফজরের। আমি কই ফজরের আজানটা দেখ, ফজরের আজানটা দিলে জামিনে নেই কই যাবো। আমি আর জামিনের বয় এনে পরে ওনে বইয়ে হোটেলে কিছু বইয়ে, মানে হোটেল মাত্র খুলছে আর কি, তো ওই জায়গায় ভিতরে বই আমি অগ্র সবার টাকা দিলাম। মানুষ এলাম আমরা পাঁচজন, আমি সহ আমি কই দেখ পাঁচজন মানুষ, টাকা হয়েছে এই কয় টাকা, এই কয় টাকা খরচ হয়েছে, অন্তরা কে আমরা কি করবি, কারণ তোরা তো কামালরে মনে করে এক্সট্রা অর্ধেক দিয়া, এরপর অর্ধেক আমার সবাই নিতাম, এটা করানোর দরকার নেই, মনে করে এক্সট্রা 10,000 টাকা আনতে রাখে দিলাম। যেমন এই 10,000 টাকা রাখলাম, যদি কেউ এর ভিতরে অ্যারেস্ট হয় তাহলে আরে ছাড়াই আনবো এটা দিয়ে। হ্যাঁ মাইনে নিলে মনে করেন এক একজনের ভাগে, কেউ পাইতো আগে পাইতো 2500, 1500, 800, আর এখন মনে করেন যে অনেক টাকা তো ভাগে পেয়ে গেলো। বাক ঠাক করে দিলাম সবাইকে, সবারই দিয়ে দিলাম, যার মোবাইল নেই আর মোবাইল দিয়ে দিলাম চালা যায়। তারপর দিন থেকে শুরু করলাম, মানে এমনি করতে করতে প্রায় 10-12 দিন এরকম করলাম। টাকা পয়সা যা কামাইতেছি, এগুলি মনে করেন আমি ভাঙ্গে চুটা খাইতেছি, এক এক জায়গায় যাইতেছি, একটা জিনিস কিনতেছি, দেখতেছি, যে চাইতেছে সেটা দিতেছি। পরে আর একজন এক লোকে একটা ইনফরমেশন দিল কি, যে এক জায়গা দিয়ে 3.5 লক্ষ টাকা যাবে, টাকাটা যদি রাখতে পেলে একটা পিস্তল লাগবে। আনন্দে আনন্দ পিস্তল কিনতাম, কিন্তু পিস্তল আনতে যেতে উদ্দেশ্যে। পরে ঘুরতে 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 কোনো মাথায় কোনো কাজ করে না, পরে দিলাম সাইন টেফোন। কিন্তু বাকি না এই কাহিনী বাবা, আমার তো একটা জিনিস লাগে, তুই তুই জিনিসটা দিতে রোজ। পরে কয় বাবা যদি চোটমুট খাই যায় আমার এটা কিন্তু তো ফেরত দিতে হইব। বাবা চোট খাবো না, আর চোট খাইলে আমি ফেরত দিব, যদি আমি বাইচে থাকি, আর আমি মরে গেলে তো নাই। আচ্ছা ঠিক আছে, তা তুই আয় লয়ে যা। পরে ওরা আমি করলাম তুই মাওয়া কাটায় আমি আইতেছি। পরে আমি মাওয়া যায় ওই কাজে পিস্তলটা লয়ে এলাম, খাই না ইনফরমেশন দিলে লাগ সিএনজি ড্রাইভারে, আর সিএনজি দেয়া প্যাসেঞ্জারটা যাবে।
ওকে
3 লক্ষ টাকা থাকবে কাছে। ও বলছে যে 1 টাকা যদি কম হয় টাকা আমি পুরাই দেবো। ঠিক আছে, প্রতিদিন দেখতে জ্বালায়, প্রতিদিন এরা আহে, প্রতিদিন আয় মনে করেন ভালো ভালো খাবার খায়, কেউ তেহারি খায়, আর কেউ যদি রুটি খেতে মনে করেন নেহারি ছাড়া রুটি খায় না, মানে আর সিগারেট খায় সবাই মনে করেন ব্যাংক সিগারেট খায়, মানে সবাই একেবারে থাকি লেগে গেছে। আরে বাবা, মানে চেহারা তো ততটা ভালো না যে কবে যে গেলি ধনী ঘরে পোলা পাইন, তা তো না, কারণ চেহারা তো বুঝেছে কামলা কামলা বাপ। পরে ওর একদিন দুই দিন তিন দিন ফাট করে আমার একদিন জিজ্ঞেস, ভাই আপনারা কি করেন? ওর ভাই আমরা কি করি এটা জানি, আপনার লাভ কি? ভাই আমি সিএনজি চালাই। আমি তো আপনি সিএনজি চালান ভালো তো, আপনি ড্রাইভার করেন ভালো কাজ করেন তো, জান ভালো তো। না ভাই আপনারা কি করেন? আমি তো এই করবেন আমার লোকে হওয়া করবো, আমি আমি তো চুরি করি, আপনার লোক চুরি করবেন? পরে আইসা দিচ্ছে আমি হওয়া চুরি করি, দেখছেন চুরির টাকা। পরে আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম্বারটা দেন, আমি নিয়ে যান। পরে নাম্বার দিয়ে দিলাম, নাম্বার নিয়ে গেছে। তো ট্রাই দিন ফোন দেয়া জানায় কি অবস্থা ভাই, কুই আছেন কি? হ্যাঁ ভাই ভালো ভালো হয়েছি, কথাবার্তা যাক বাংলা মোটর দিয়ে আমি কাঁঠাল বাগানের এনতে ঢুকবো, আপনারা এনতে জানতে পারেন, আপনাদের সিস্টেম অনুযায়ী সিগন্যাল দেবেন, আমারও মাইক টেপ দিয়ে নেন। ঠিক আছে, মাইক তো আর কিরকম দিন না। পরে আইলো, তারপরে ফোনে তো কত ইতিহাস আর ও ফোনে কত কয়, মানে ওই প্যাসেঞ্জারে কথা বলছে, তুমি গাড়ি চালাইতেছো এত কথা যদি তোমার বউ লগে কও তো কেমনে গাড়ি চালাইবা?
মানে মানে বউ সেজে আপনাদের সঙ্গে কথা বলতেছে,
মানে আমি ওর বউ বুঝতেছে, তা তুমি ঘুমাও এই সেই, মানে বউ লগে আর কি যেভাবে কথা বলে ঠিক এইভাবে কথা বলতেছে। তখন বললো বাংলা তোকে ঢুকছি, তখন আর কি সিএনজি টাকা মাঝখানে করে সিগন্যাল দিলাম, হয়তো গাড়ি থামিয়েছে, কমানোর পরে গেট খুললো, গেট খোলার পরে ধরছে ধরে লোকটারে। আমি বলছি যে পিস্তলটা শো করছি, পরে আমি বলছি যে ভাই আসলে আপনি চিল্লা চিল্লি করেন না, আপনার লোকের যা আছে এগুলি সব দিয়ে দেন, চিল্লা চিল্লি করলে ভাই কাম হবে না, আমরা এগুলি নিয়ে যাবো, উল্টা আপনি মাইজুর খাবেন, কোনো লাভ হবে না, কেউ বাঁচাবেন আপনার। পরে লোকটা কয় ভাই আমার অনেক কষ্টের টাকা, আমি তো টাকা সবই কষ্ট করে কামাই, আমরা কষ্ট করতেছি না, এই ধর না সারাটা রাজ্যে গিয়ে বয়ে রয়েছি মশাই কামড়ায় কিছু রা আনি, এত কষ্ট করতেছি কি লেগে, টাকা লেগে একটু দেন টাকা দেন। পরে ব্রিজ কেসটা লইলাম, লেয়ার চেক মেক করিয়া এর কাছে মোবাইল টোবাইল পাইলাম, তোর জিনিসটার দাম কত কম? এটা কি কর? হ জিনিসই আমার লাগবো। তুই এক কাম কর, তুই আমার মামা মানুষ বেশি দরকার নাই, তুই আমার 8,000 টাকা দে, আমি বাকিটা দিক নিল, আমি আয় টাকা নিয়ে ওর 8,000 টাকা দিতে পারি। এই মনে করেন একটা পিস্তল আমার হয়ে গেল, তখন আমি মানে খুব খুশি। তাহলে আমি তো বড় একজন গুন্ড হয়ে গেছি, একটা পিস্তলের মালিক আমি, চার পাঁচটা পোলাও চলে আমার কথা, আমি তো অনেক কিছু ভালো চলতেছি। পিস্তল দিয়েছি,
টাকা কত পেলাম ওখানে? টাকা পেয়েছিলাম পুরো
টাকা 3 লক্ষ টাকায় পেয়েছিলাম। 3 লক্ষ টাকা পেয়ে তারপরে আবার বাংকি পাইছিলাম প্রায় 7-8 হাজার টাকার মতো।
আমার বেশি দিনের দরকার নাই, আমার 50,000 টাকা দিন।
ঠিক আছে বাবা, তুই 50,000 নে, কারণ তুই না করলে তো কাজটা পাইতাম না। ঠিক আছে যা, তোর দিয়ে দিলাম, তুই লয়ে যা, তুই যোগাযোগ চাই যা। ক্যামেরার সামনে এখন মনে করেন একটা পিস্তল হয়ে গেছে, একটা পিস্তল আছে, আমি চিন্তা করি যদি আর দুই একটা থাকে সবার কাছে একটা একটা দিলে মানে গ্রুপটা শক্তিশালী হইব। আর একদিন মামুন করে একটা লোক আমি জানলাম যে হ্যাঁ পিস্তলের ব্যবসা করে, তাহার কাছে গেলাম একদিন, যে ভাই একটা কাজ করবো, আমার একটা পিস্তল দেন। আমার 20,000 টাকা জমা দিবি, তুই এটা নিয়ে যাবি, একটা কাজ প্রতি কাজে আমার 10,000 করে দিবি। কারণ পিস্তল নিয়ে গেলে কোনো কাজে 1 লাখ টাকা নিচে আসবে না, এটা লগ টার্গেট। আর যদি একটা গুলি ফাটে মানে 6টা বিচি দিয়ে দেবে, 6টা গুলি যদি একটা গুলি ফাটে তাহলে প্রতি গুলিতে 20,000 দিতে হবে। ঠিক আছে দিন ভাই জান। পরে 20,000 টাকা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আবার মনে করেন যে জুয়া খেলা শিখে গেছি।
কোথায় খেলতেন?
জুয়া খেলতাম বিভিন্ন জায়গায়, সদরঘাট যায় টার্মিনালে খেলতাম, তারপরে ওই মুক্তিযোদ্ধা ক্লাবে।
কিভাবে খেলতেন মানে? কি দিয়ে?
তাস দিয়ে, তাস দিয়ে,
তাস দিয়ে খেলতাম,
কাটাকাটি মানে এপার ওপার।
ওকে,
কাটাকাটি খেলতাম। তো এই জুয়া খেলি, জুয়া খেললে টাকা এমনি কামাইতেছি, এমনি দিতেছি, মানে টাকার প্রতি কোনো মায়া দেয় না। যে যেমন কামাইতেছে, পাঠতেছি, বাংকাছি, খাইতেছি, শেষ। টাকা চাইতেছে একজনে, দিতেছে। কি
মেইন কাজটাই হচ্ছে ছিনতাই?
হ্যাঁ, ওই সময় টোটালি।
ওই সময়টাতে পুলিশের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ ছিল?
পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছে।
পুলিশ আপনারা চিনতো ওই সময়টাতে যে আপনারা চিন্তাই করছেন বা দুই নম্বরে করছেন?
এই যখন পিস্তল হয়েছে তখন চিনছি।
কিভাবে চিনলেন, কিভাবে যোগাযোগ করলেন?
কিভাবে চিনলাম, একদিন কারণ বাজার মুচুরে থেকে আমার একটা পোলা দূরে লয়ে গেল। দূরে লয়ে গেছে, আরে চেক করতে পারতে একটা ছুরি পাইছে। উনি পাপ কয়ে যে কেন ছুরি চাকু মামলা চালান করে দুপুর পরে কয়ে যে ভাই ঠিক আছে, তাহলে আমার বাইরে ফোন দিবে আর লোক কতক্ষণ দিয়ে তোর বাইরে ফোন করে ফোন দিল। তো ফোন দেওয়ার পরে আমি বললাম যে দেখেন আপনি যদি আরে দিয়ে দেন চালান করে কোনো লাভ নেই, এটা আপনার পকেটেও 2 টাকা পাবো না, লাভ করে চালান দিয়ে। আর এক কাজ করেন, ওরা যদি আপনি ছাইড়া দেন আপনি কিছু টাকা পাবেন, আপনার এটা লাভ আছে। পরে দেখছি কি আমার ঘুষা দোষ। আমি কেউ ঘুষ না, এটা হলো মনে করেন বন্ধুত্বের সম্পর্ক। কারণ আমি চুরি করবো আপনি ধরবেন আর আপনি আমার ছাড়বেন, এটাই নিয়ম, এটাই করেন আপনার আমি ব্যবসা করি, এটাই ভালো হইব। পরে কথা ঠিক আছে, কত দিবি কো? আমি আপনি চান কত চাইবেন? কামতে চাইলে 1 লাখ চান। আমি বললাম 1 লাখ আপনিও চাইবেন না আর আমি 1 লাখ দিব না। কি লিগে? কারণ মামলা কত ঢুকে এটার আগে ওজন মাপতে হইব। ওর কাছে ঠিক আছে, এক কাজ কর, তুই 10,000 টাকা দিয়ে একটা পোলা পাঠাই, তুই আয়া আর লয়ে যা। আমি চিন্তা করলাম যে আমি যদি যাই আমারই তো বান দিতে পারে, কারণ টাকার কথা আমি মোবাইলে ঠাস ঠাস করে কইতাছি, তাহলে ও চিন্তা করবে আমার বান দিলে তো আমার টাকা তো আরো বেশি বেড়ে দেবে। আমি বলুন না আপনি আমার চেহারা আমি দেখবেন না, সমস্যা নেই, আমি একটা লোক পাঠাই দিতেছি, ওর কাছে 7,000 টাকা দিয়ে দিতেছি, আমার পোলাটা ছেড়ে দিয়ে ওর কাছে দিয়ে যা ঠিকানা দিয়েছে ঠিকানা মতো পাঠাই দিলাম। পরে আরে না ছাইরা আমি তোর এই পোলা শর্ট কেজি দেন আটকে কত কেজি 7,000 করে হওয়া। আমি কালকে যদি ওকে জামিন না করাইতে পারি আমি ঢাকা সরকারের মুখ যাব না। আপনি ওকে কি করবেন? আপনি জেলে রাখবেন, থানায় ভরবেন, সকালে চালান করবেন, দুপুরে কোড উড়ে দুপুরে কোড উড়িলে আমি লগে নিলাম, আপনি লাভ কি? আপনি সারা জীবন খালি খুঁজবেন আর ঘুরবেন, কেউ পাইবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিতেছি, আমি তোর লোকের বেমিনি করবো না, কিন্তু তুই আমার লোকের বেমিনি করিস না, আমার নাম্বারটা রেখে দে। আমি ঠিক আছে আপনার নাম্বার রেখে দিলাম, আর আপনার এই এলাকায় যখন ডিউটি পড়বে তখন আপনি আমার ফোন দিবেন, আপনার 1,000 টাকা প্রত্যেক দিন আপনি আমার লয়ে দেবেন, আমি আমার পোলা পানি কি করে রেডি, আপনার জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে,
এইভাবে আপনার সঙ্গে পুলিশের সঙ্গে পরিচয়,
একবার পুরো কন্ট্যাক্ট করে আলালাম যে প্রতি সপ্তাহে ঠিক আছে আপনি 10টা মুরগি পাবেন, এরপরের দিন আর ডিউটি জায়গায়, আমি মানে টাকা দিয়ে ডিউটি জায়গায় ফালায়। যাই হোক, হ্যাঁ ভালো আয় ফোন দিয়েছে বাইক নিয়ে আমার ডিউটি। আমি আচ্ছা ঠিক আছে, সারা রাত তো আসেন কে হয়, আমি সকালে যাইতে সময় মুরগি লয়ে যান। প্রথম দিন নিয়েছি 5টা মুরগি, আমি জানে দিয়ে লয়ে যান গে, আমি জানি এক লোক দিয়ে পাঠাইছি, আমার ছেলের দিয়ে পাঠাইছি, জান দিয়ে যায় মামার দিয়ে মামার লয়ে যায়। ওহ মামা তো পুরো খুশি, তো বাইক না ফ্যামিলির সামনে করতে করতে তার লোকের খুব একটা মানে অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেল।
রাইট, আপনি জুয়ার প্রসঙ্গে ছিলেন, সেই সময়টাতে জুয়াও খেলতেন। তারপর?
তারপরে জুয়া ঠুয়াও খেলি। তো একদিন আইসি মানে ওর এক সাইডে গেছে কাজ করতেছে, আমি এক সাইডে, আমি এক সাইডে বলতে আমি সোনারগড় মুচুরের এই সাইডে, লুঙ্গি পরা গামছা গেলায় দাঁড়িয়ে দিয়েছি। আমি দেখি এক রিস্কে এক ভদ্রলোক আসতেছে, বয়স্ক টাইপের, তো ওই দারোগার গাড়িটা হনই কারণ। তো আমি বললাম যে মামা একটা কাজ করলু, কাজ করে তো আসলে আজকে লগে কিছু নাই, কি করি? তাই আমি কিন্তু আপনার গাড়ি উঠে যেতে পারি, উঠে গেলে বাকিটা ম্যানেজ করি। কথা ঠিক আছে, করুন সমস্যা নেই।
আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.3 এ। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে শরীফুল তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে কনফেস করছে। একজন ছিনতাইকারী হিসেবে ওকে এখন পর্যন্ত আপনারা চিনছেন, ওর যে অপ্রিয় সত্য সেখানে আমরা এখনো জানার অনেক বাকি, শেষের দিকে আসতে চাই এবং তার জন্য প্রচুর সময় আমাদের হাতে আছে। চার মিনিট পর আমরা আবারও ফিরব। আপনারা যদি আপনার জীবনের অপ্রিয় সত্য নিয়ে আমাদের সামনে বসতে চান, লাখো মানুষের সামনে কনফেস করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এছাড়া আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/abcradioFM89.2। ফিরছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আরিফুল রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্যে। যারা কনফেস করতে চান ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এছাড়া যারা এসএমএস করতে চান, এসএমএস এর মাধ্যমে আমাদের এখানে আসতে পারেন। আমাদেরকে এসএমএস করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে এবিসি স্পেস JBSB space আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ফিরছি আবার শরীফুলের কাছে। শরীফুল, তারপর যেটা বলছিলেন যে ওনার গাড়িতে উঠে যেতে হতে পারে বা কিছু একটা,
তো বললাম যে মামা এখানে পরিস্থিতি যদি ভয়াবহ হয় তাহলে কিন্তু আমি আপনার গাড়িতে উঠে যাব। তো ঠিক আছে, তুই যদি আমার গাড়ি পর্যন্ত আসতে পারো তো তো আইয়ে পড়লি, কারণ গাড়িটা তো পুলিশ লিঙ্ক আছে। ঠিক আছে, তো কি করবো, কিচ্ছু নাই লগর ওই সাইডে, আমি কেউ ডাকও দিতে পারি না, লোক হয়ে পড়ছে। পরে দেখি সাইডে একটা 10 ইঞ্চি ইটা ইটটা রাতে লোয়া পিছনে লেখা রয়েছে, রাস্তা সাইডে যায় মানে আইসে রিস্কা সিগন্যাল দিছে, রিস্কা সিগন্যাল দিছে পরে রিস্কালা রিস্কা থামানো, পরে দৌড় দুধে রিস্কালার ধরেই মারছে এক চপ্পা নাই থামাতে কিছু ছাড় মাস্টার কি লেগে। হ্যাঁ মামা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে মানে নেমে নিছে তারা, পরে দাঁড়িয়ে দিছে, পরে ওই লোকটা মানে যাই ছাড়ায় মারলাম এক চটকানো চটকানো আসে, পরে মানে বাম হাতি ডাইন হাতে মারে আরো করে দিয়ে একটু লড়া ছড়া দিছে, পরে ইট লয়েছে, ইট লয়ে এক করে চেষ্টা করলাম, একটু লড়া দিবেন একবার চেষ্টা করলাম, চুপ করে বয়ে থাকেন ভদ্রলোকের মতো। পরে খাবার দিছে সাদের পকেটে, খাবার দিয়ে দিয়ে সাদের পকেটে টাকা আনো, পরে প্যান্টের পকেটে টাকা দিয়েছি, পরে আমি বাইর করেন মাথা ছিল, পরে বাইর করেন করতে করতে বাইর করছে টাকা আমি খাবার চুপে লইছি, লোয়ার পরে পাইলাম মোবাইল লইলাম একটা, পরে লোয়া আমি বলছি যদি পরিস্থিতি ভয়াবহ, লোকজন চারিপাশে আমি দিস দোষ, এক দূরে গাড়ির ভিতরে বয়ে দিব, পিছন দুই গাড়ির ভিতরে বয়া আমি করতেছি, পুলিশটা ভাই আমার ধ্যান কাপ লাগানো আমার মেয়েরা দুইটা টাকা পয়সা লয়ে গেছে হ্যান ত্যান ফ্যান করে মানে সামনে হয়ে ওই লোকটা নিচে দাঁড়ানো পাবলিক সব চাপাই দিয়েছে পুলিশে ওই লোকটা নিচে দাঁড়ানো আমি গাড়িতে বলো তাই দেখতেছে যে আমার ফোনে আমি ফোনে কথা বলতেছি একবারে ফিলি পুলিশে কিছু কয় না
আমরা একটা SMS পোলে যেতে চাই যা এতক্ষণ পর্যন্ত শুনছেন আমরা একটু দেখি যে আমাদের লিসনার যারা আছে আফটার লং লং টাইম আমরা একটা SMS পোলে যেতে চাই যে কত শতাংশ মানুষ এটাকে হজম করতে পারছেন মানে বিলিভ করতে পারছেন যে এরকম করে একটা পুলিশের গাড়িতে উঠে যাবে এবং সেখানে ও সাপোর্ট পাবে ইনফ্যাক্ট এই ধরনের কাজ করার পরে এবং দ্যাটস রিয়েলি হ্যাপেন ইন আওয়ার সিটি হাউ ইট ইজ পসিবল আপনার জায়গা থেকে আপনি বিলিভের জায়গা থেকে কতটুকু নিতে পারছেন যদি মনে করেন যে শরীফুল যা এখানে বলছে সেটা সত্য এবং দ্যাট ইজ পসিবল তাহলে আপনি লিখবেন ইয়েস আর যদি মনে করেন যে দিস ইজ নট পসিবল তাহলে আপনি লিখবেন নো আমি একটু আস্থার জায়গাটা দেখতে চাই আপনাদের যে যে ঘটনাটাও বলছে সেখানে কতটুকু মানুষ বিলিভ করেন যেটা সত্যি সত্যি সম্ভব ফাইন আপনি যেভাবে ভোটটা করবেন প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো আমি আবারও বলছি প্রথমে লিখতে হবে আমাদের স্টেশনের নাম ABC স্পেস ইয়েস অথবা নো এরপর পাঠিয়ে দেবেন 3221 নম্বরে ঝটপট পাঠিয়ে দেবেন আমরা একটু পরেই জানিয়ে দেবো আপনাদের SMS পোলের রেজাল্ট যে কত শতাংশ মানুষের এই ঘটনাটাকে বিলিভ করছে বা কত শতাংশ মানুষ এই ঘটনাটিকে বিলিভ করতে পারছে না ওকে ফাইন তারপর
তারপর কথা বললাম কথা বলার পরে বললো যে ঠিক আছে তো আপনি থানায় চলেন এটা মামলা করতে হইব সিজার লিস্ট আছে সেই পক্ষ ফক্কর আরে বুঝেলো আর বুঝানোর পরে মানে ওই লোক বুঝে গেছে যে আসলে কিছুই হইব না আপনি থানায় আসেন মানে থানায় আসেন কইয়া গাড়িতে আনতে জায়গা বেড়া মানে খারে যে বলদের মতো আমি কিন্তু থানায় এরপরে সমস্যা নাই আপনার পাই যাবেন জিনিস পাই যাবেন আমি তো আপনার ডান নিছি না হ্যাঁ পাই যাবেন গাড়ি টান দিচ্ছে ইস্টার্ন প্লাজার সামনে গেছি পরে আমি কি দর্মি এটা খুলে না বেতর করতেছে খুলে দিচ্ছেন খুলে দেওয়ার পরে মানে আমি এর ভিতরে বই টাকা সাইজ করে ফেলাইছি কারণ আমি জানি পুলিশ টাকা পাইলে সবই রেখে দিব কইব আমার দেতো আমার দেতো পরে আমি পেলাম কি 5,000 টাকা শুকুছি মানে আমি মামা কি আমি কে নি থামান থামাই এখন দোকানে যাই খেলাম কোন দোকানে যাই খাই বিল দিলাম বললো 750 টাকা বিল আমি দিছি বিল বিল দিয়া সন্ধ্যায় চার পরে আমি আর হ্যার কাছে 7 টাকা দিনি মামা 5,000 টাকা আছে তো এক কাজ করেন আপনি 9,000 আর আপনার সেবাই সালাপ দো দিয়ে দিয়ে 200-300 করে পরে কাছে ঠিক আছে তুই যেটা ভালো মনে করো তো হ্যারে দিলাম 1,000 আমি আর লগে আসলো 4 জন হ্যাঁ 4 জন দিলাম 2,000 তারপরে 2,000 দেওয়ার পরে আমি চিন্তা করলাম তারপরে তো আমার কাছে অনেক টাকা আছে এর কাছে টাকা পাইছিলাম আমি
32,000
পরে গেলাম সাত রাস্তা মোড়ে এলাম আয়ের দিকে গেলাম অগত আমির কাজের
বুঝছেন কিভাবে যে এই মানুষগুলোর কাছে টাকা আছে কারণ এত টাকা এই মানুষের তো মুখ করার কথা না এত রাতে
এরা আসলো মানে একটা জিনিস টার্গেট করতাম যে কে ব্যবসায়ী যার টাকা আছে সেই বইলা দেয় যে আমার কাছে টাকা আছে কিভাবে বলে যেমন মনে করেন যে একটা লোকের কাছে যদি টাকা থাকে সে কিন্তু বারবার জায়গাটা হাত দিবে বাপ তার বাপ ভোগ দিয়ে মানে অন্যরকম একটা খুব ভয়ের প্রবৃতি থাকে এইরকম থাকে এইভাবে বোঝা যায় আরকি তো এরকম খুব কম হয়েছে যে জীবনে মনে করেন যে আটকাইছে আটকে টাকা পাইনি এরকম খুব কম হয়েছে হয়নি বলে চলে যাক আইলাম সাত রাস্তার মোড়ে ওর কাছে খোঁজ খবর নিলাম যে না ওরা খুব ভালোই ওরা ইনফরমেশন আছে কাজ করবে তো যা করে একটা কাজ কাম হইলো মোটামুটি ভালোই হইলো আইলাম আয়া এরপরে একে একে 4টা পিস্তল সংগ্রহ করলাম আমি আর একটা কাজ করবো ওই কাজটা অনেক বড় কাজ 7,500,000 টাকা পাবো ওই সিএনজি ড্রাইভারের ইনফরমেশনে কারণ ওর ইনফরমেশন ভুল না যাক 7,500,000 পাইনি কাজ করলাম কাজ করতে গেলাম কাজ করে সাকসেস করে আসলাম টাকা পেলাম 3,50,000 টাকা 3,75,000 টাকা তো সকলে লুঙ্গি পরা গামছা যায় তা আমি কইছি কি সবারে কইছি যে ভাই যে যার মতে কেউ কারোর জন্য অপেক্ষা করিস না যে যার মতে চলে যা নীল খায় তার এখন থাকলে ভেবেন প্রত্যেকের লগে জিনিস আচ্ছা ঠিক আছে আমি করছি কি মানে
লুঙ্গি আর গামছা কেন পড়তেন রাতের বেলা বোঝাতেন যে আপনারা শ্রমিক মানুষ
আমরা লেবার কারণ বাজারে
যে মাল টানার কাজ করেন ওকে বা ট্রাক থেকে মাল নামান
হ্যাঁ ট্রাক থেকে মাল নামাই কাঁচা মাল নামাই এটা বুঝাইতাম এটা বুঝালে মনে করেন গামছা দেখলে মানে নিত যাই হোক পরে ওরে পাঠাই দিলাম ওরা দুজন গেল গা আমি একা রিস্কা বুঝি আমি একা বসার পরে মানে পাট পাট করে ওরা 4 জন রিস্কে উঠে গেছে
ওকে
ঠিক আছে আমি বললাম যে তোরা যে রিস্কে উঠলি কাজটা তো ভাই ঠিক হইলো না কারণ 4 জন মানুষ এক লগে রিস্কা দেখলে পুলিশ ধরবে লুঙ্গি পরা লুঙ্গি নিচে কিন্তু প্রত্যেকের জাঙ্গা পরা জাঙ্গের ভিতরে রাখছি তাই আইতাছি ড্রাইভার গাড়ি।
ও ও ওকে ফাইন, আমরা একটু এসএমএস পোলের রেজাল্ট আপনাদেরকে দিতে চাই। ওকে প্রিয় শ্রোতা, কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি এসএমএস পোলের রেজাল্ট।
Yes, 75%, no, 20%, no comments, 5%.
কম্পিউটার বলছে 75% হচ্ছে ইয়েস, 20% হচ্ছে নো, এবং 5% হচ্ছে নো কমেন্টস। আফটার লং লং টাইম আমরা এসএমএস পোল দিয়েছিলাম এবং সেখানে যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই ঘটনাটিকে বিলিভ করেছেন 75%, অর্থাৎ 75 ভাগ মানুষ এটাকে বিলিভ করেছেন, 20% বিলিভ করতে পারেননি, এবং 5% নো কমেন্টস জানিয়েছেন। ওকে ফাইন, আমরা আবারও ফিরছি আপনার কাছে। হ্যাঁ, তারপর কি হলো? ড্রাইভার গাড়ি বলছিলেন তো,
ড্রাইভার গাড়ি মানে বাপ করে ড্রাইভার গাড়িটা থামাই দিছে, তো ড্রাইভার গাড়ি থামাই দিছে পর থামছে কিসে ভাই? এত রাত্রে কই চাইলাম স্যার? কারণ বাজার চাইলাম, কারণ বাজার 31-4 জন উঠছে গেলে আম কই স্যার? 31-4 জন গেলে রিক্সালে দাঁড়া কমলে বেড়ে লেগে লেবার মানুষ দেন না, ওরা নাম তোকে চেক করবো। আমি ঠিক আছে স্যার। তা নাম তো কইছে পরে মানে র্যাপ, কিন্তু তখন খুব ভয়ঙ্কর একটা মানে র্যাপ শুনলে মানে আমরা ওই সময় বলতাম আমাকে বাসায় আর কি, মানে র্যাবের দেখলে এই দৃশ্য হয়তো ওই সময় পালাই যায়। তো মনে করেন ভিতরে তো কাপাকাপি শুরু হয়ে গেছে, আর আমার কাছে যে টাকাটা ওই টাকাটা হচ্ছে আপনার গামছা আছে না, গামছার এক মাথায় বাঁধা এটা, এইভাবে গামছাটা বলে। তো নাম চিৎকুন, আমি চিৎ করতে এসে পরে মানে এবার সামনে পরে আমি স্যার আমার গায়ের দিন না, আমি আপনার প্রয়োজন আমার লুঙ্গি খুলে দিতেছি কিন্তু আপনি আমার গায়ের দিন দেখে আমি স্যার আমার সুশ্রুক লেগে যাবে। তাই সব মানুষ কিন্তু একরকম না, কিছু আছে যেমন মজার
আপনি সাহস পাচ্ছিলেন মানে এই এত কিছু এত কাছাকাছি গিয়ে কট হয়ে গেলে সারাটা জীবনের জন্য শেষ হয়ে যেতে পারেন, এবং তারপরেও আপনি এইভাবে নার্ভাস না হয়ে গেলে ম্যানেজ করতে পারতেন?
হ্যাঁ, ম্যানেজ করতে পারতেন। একবার খুব ঠান্ডা মস্তিষ্কে আমি দেখে দিতে কিছু পর মানে লেবার যে একটা নমুনা লাগে না চাবি, আর আপনার এখানে প্রায় 70-80 টাকার মতো খুচরা, আমার লুঙ্গিটা ধরে আমি যারা দিছি, যারা দিছি পর তো চাবি ছড়াটা বছর করে দেবো কি আমি স্যার, এই যে চাবি, এই যে আমার টাকা দেখছেন, আমি আবার লুঙ্গিটা পরছি, লুঙ্গিটা সুন্দর মতো পরে সাতটা দিয়া লাস্ট আমি দাঁড়িয়ে দিছি। আমি অগো আমি স্যার লেবার কি লিখেছে জানালা করতেছেন স্যার বাসায় যেমন ঘুমাবো সারা রাত মাল নামাইছি। আমি চাবি শব্দ যতই মানে কনা চোরের 10 দিন গ্রেফতার একদিন, তো মনে করেন যে ফাট করে তাহলে গাড়িতে বসে আর নামে নাই চোখ তো দেখে গেছে। আমি করছি কি আমরা ধরে আসি মুখ করে আমরা উঠে ফেলেছি দেখে দেখে তারপর ধরে মনে করেন সব আমাকে তো ভালো করে চেক করে কাছে দেখি 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 এটাই তো খুঁজতে পরে তো সবাই চেক করে যার কাছে আপনি আর কিছু যাতে মনে হয় জল ধরার পরে মাইক ঠেক জানাই নিয়ে গেল র্যাব থ্রি মগবাজার, এখানে তাদের একটা অফিস এখানে নিয়ে গেল, এখানে রাখলো 3 দিন ছিলাম নট এন্টি, কোনো খাতায় আমাদের নামপত্র নাই। তা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে মানে রাত্র তখন আমাদের দশে 3টার দিকে আর 2:30 ধরছে, তো 3টার দিকে পৌঁছালাম, ওখানে পৌঁছানোর পর 3:30 আসলো এক অফিসার, তখন আগস্ট মাস অফিসার যে বড় অফিসার আসলো, আইসা একটু মানে তাওরস প্রকৃতির আইসা, এই কি সে কাগজ শান্ত দিয়ে সবকে আইনে দেখে দেখে চেয়ার ঠেয়ারা মারতে মনে করেন এক চোট মার দিলো কি দুটা করে বাড়ি দিলো সবাই, মানে বাড়ি দেখে মানে আমার আমি লাস্ট একবার সবার লাস্টে মার দেখে এই বাড়ি তো আমার দিকে কেমন লোম এই বাড়ি সরিল, আমি বাড়ি লওয়ার পরে একটা দিতে পরে আমি একটার মাটিতে পড়ে গেছি পুরো অজ্ঞান হয়ে গেছি, বুঝে গেছি আমি শেষ, যাকে আমার দূরে উঠেছে উঠানো পরে একটু শান্তিতে ঘুমাইতে পারি না তোরা আবার এগুলি করো, তখন কিন্তু একটা সিনথেটিকার ধরলে মানে পায়গুলি একবার কমন, তখন সরকারি ভাবে ঘোষণা মানে সিনথেটিকার ধরলো গুলি করে দেয় একটা আম কাটার তাক কুপাইলো গুলি, তখন আমি চিন্তা করতেছি যে আরো পয়সা অস্ত্র এটা একেবারে 100% পুরুষ দিয়ে দিবে বেশ ঠিক করা যায়, এর মধ্যে আর কেউ যাবে কইতেছে বাসায় পারি না বোর যন্ত্রণায় ঘুমাইতে রাস্তাঘাটে পারি না তবু জ্বালাল এই কইছে পরি আমি যে আর পাঁচ ধরে দিচ্ছিলাম যে স্যার গরিব মানুষ আমার প্রতি একটু দয়া করেন কত প্রতি কি দয়া করবেন, আমি স্যার আমার জীবনটা আপনি নষ্ট করেন না, কারণ আপনি চাইলে আমার জীবনটা বাদ করে দিতে পারেন, আর চাইলে আপনি ভালো রাখতে পারেন, আপনি আমার জীবনটা বাদ করেন না। কারণ আমি দর্জি কাজ করি, আমি ফাঁকে ফাঁকে কারণ বাজারে মালও নামাই, পরে কথা চিন্তা ইয়ে করি, আমি স্যার সহায় দেওয়া করি, সবই আপনাকে স্বীকার করলাম, তাহলে টাকার লেগে করি স্যার। আসলে তো আমার এক টাকাও কিন্তু আমার ফ্যামিলির কেউ খায় না, শুধু আমি নিজে চলার জন্যই সব করি। পরে স্যার আপনি একটু ব্যবস্থা করে জানি স্যার ছাড়বেন না, এই মামলা না দেখি ছোটোখাটো মামলা একটু কান্দা গেলাম, কান্দা করে ডাউলে জল নিলাম স্যার স্যার, পরে ছাড়তে পারি টাকা লাগবে 8 লাখ। আমি ধরো 8 লাখ টাকা তো মনে করেন যে চারদার কিডনি আসলে হতো না, আপনার গেছি দিন টাকা, পরে যাক পরে 8 লাখ না 5 লাখ টাকা মিল করে আমি আইতেছি। এই করে হ্যাঁ গেল গে মাইটের বন্ধু, মানে ওরা কয়েক দোস্ত কি করলাম যে যা কিছু সুখবরই তোরা চুপচাপ থাক। তা আমাকে কিন্তু চেক করছে, চেক করে আমার হাতে একটা ঘড়ি ছিল, ঘড়িটা রাইখে দিয়েছে একজনে, আর গলায় একটা চেন ছিল, চেনটা চিন্তা করে কাছ থেকে কিনছিলাম।
ওকে,
তো ওই চেনটা এমনি উপরে ঢুকা দিছি না, তো আমি চেনটা রাখে দিচ্ছি, আর লকারের ভিতরে ঢুকতে লো কিন্তু ইয়ার নিয়ে ঢুকতে দেয় না, গামছা নিয়ে ঢুকতে দেয় না, গামছা নিয়ে ঢুকতে দেয় না, এই কারণে যদি খালতে মরে যায় তাই গামছাগুলি এলো এরকম লকারের সামনে রাখছে, রেখে দিছি খুব সুন্দর করে রয়েছে। তাই গামছা তো চেক করে না, চেক করছে বডি, বডিতে টাকা পাইছে 1460 টাকা, বডি জমা রাখছে, কিন্তু গামছা যে টাকা আছে ওটা তো আর দেখা না জানো না, গামছা গামছা এরকম আপে রাখি চেক করছে। পরে হ্যাঁ আবার এসছে, হ্যাঁ পোলাটার নাম দিয়েছি, আয় আমার কত কিছু কেটে ছাড়ালে কিন্তু আমি গেলাম, যাওয়ার পরে আল্লাহ 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 করতে করতে সর্বশেষে আল্লাহকে দাম দর মিটিতে মিটিতে 2,50,000 টাকা যায় থাকতো, 2,50,000 টাকা দিতে হবে, তাহলে আমাদের গুলিও করবে না, প্লাস এই অস্ত্র দিয়া চালান করবে না, অন্য কোন অস্ত্র দিয়া মানে ছুরি চাকু দিয়ে আমাদের চালান করবে।
ওকে,
পরে টাকার ব্যবস্থা কর আমি যাইতেছি। যাক এমনি সামনে গেল, যাওয়ার পরে হ্যাঁ আসলো, আসার পর শরীফ এদিকে আসলো, জি স্যার টাকা রেডি হয়েছে, আর আপনি চাইলে এখনই দিতে পারি, যাও রামজি স্যার সরান যাইতে দেন। পরে যাই গামছাটা নিলাম, গামছাটা নিয়ে টয়লেটে গেলাম, টয়লেটে যেয়ে গামছাটা তো বাইর করা মানে 50-এর বান্ডিল, 50-50 করে বান্ডিল করা তো 50 বার করে বান্ডিল করা, পরে লইয়া 5টা বান্ডিল নিলাম, 5টা বান্ডিল 2,50,000, 2,50,000 টাকা লইয়া 2,50,000 টাকা আনার পরে এরকম টেবিলের উপর সাজিয়েছি টাকাটি, ঠিক আছে দেখি স্যার মেনে নিয়ে সাজিয়েছি 5 বান্ডিল, কেন হবে না আমি মাইনে নিল না, এই আগে কিন্তু মাইনে নিচ্ছে যে 2,50,000 টাকা দিতে হবে। আমি যে অনাল আর আবার তিন জ্বালায় করলাম, পরে গেছে গে একটু টাকা লয়ে যা, পরে আবার টাকার ব্যবস্থা কর, আরো লাগবে কত 3 লাখ, বলছি ঠিক আছে স্যার। পরে হয়ে গেছে আবার আধা ঘন্টা পরে আমি আবার আর একটা বান্ডিল বাইর করে,
কিন্তু সন্দেহ তো হতে পারে কারণ আপনি টাকাটা কোথেকে আনতেছেন, সব চেক করে আপনাদের কিছু পায় নাই, তো টাকাটা আপনি কোথা থেকে পেলেন, দে উইল রেইজ দ্য কোশ্চেন।
আমি কিন্তু বলছি যে আমার একটা ফোন দিয়ে যাবেন আপনি,
ওকে
মানে আমি ফোনে যাতে কথা বলতে পারি, মানে চাইলে আমি ফোন দিতে, আমি কিন্তু কারো কাছে ফোন চাইনি, আর সেও কারো কাছে জিজ্ঞাসা করেন মানে কাগজ পরিচিতির মানে এই আছে এই নাই, মানে হুলকাই আইতেছে যাইতেছে খালি এরকম ব্যস্ততার উপরেই। ওর খেয়ে আসলো আইসা আবার ডাকলো, পরে 3 লাখ টাকা দিলাম, এই চালান করে দিল, টিকা তুলে পাঠাইলো, টিকা তুলির থেকে পাঠাইলো মানে থানায় এসে পর তখন পুরো জীবন ফিরে পাইছে, মানে থানায় বইছি পরে মানে দেখতেছে যে আমরা পুরোপুরি ভালো মানুষ, এই কোনো গাই স্পট নিস্পট নাই, বাড়ির ভিতরে দুটা করে বাড়ি দিছে, রাত পরে মনে করেন নিয়ে গেল ভিতরে যে এক সেন্ট্রি অন্ত ঘুরতেছে, তাই ডাক দিলাম এই ভাই এদিকে পুলিশ কি আমি মোবাইলটা দেন, 1 মিনিট কত গুণ, 1 মিনিট কত গেছে 100 টাকা লাগবো, আমি 500 দিন দিব না, আমি 500 টাকার নোটটা দিই, আমি এলাম লয়া আমি দেন নাহলে মোবাইল দেন, আমি যতক্ষণ আছি মোবাইল আপনি ততক্ষণই রাখেন, এই মনে করেন আমি বিভিন্ন জায়গায় ফোন দিলাম, বাইরে করলাম, সবাই করলাম এই কাহিনী আমি অ্যারেস্ট হয়েছি, তো আর ইতিমধ্যে খোঁজাখুঁজি করছে
মানে আপনার পরিবার,
হ্যাঁ সবাই করলাম, করার পরে সবাই এলো থানায়, থানায় এসে আমাদের খুঁজলো, খুঁজ দেওয়া সাক্ষাৎ করলো, মানে এই দিকে কি খাবি এই দিকে কি খাবি কিন্তু না কিছুই থামলো, ভাই আইসে আব্বা আইসে কি হয়েছে এই কাহিনী এই লোক পুলিশে ধরছে, যাকে সমস্যা নাই আমি বাইরে যাবো আপনারা টেনশন করেন না, কারণ ভাই গেছে আমাদের কতগুলো মারছে নি হ্যান নিছেন, আমি তো পুলিশে ধরলে তো মারবে এটা স্বাভাবিক, ডাকো দেন আর নিয়ে মারেও না কিছু জিগে না, আমি পড়ে গেছি আর একটা টেনশন কি কেমন কথা যে রিমান্ড আনছে ওই তো নিয়ে তো মারবো, মাইরে তো টাকা বসে থাকবো, মারো না টাকা বসেছে না ডাক হতে না কি রিমান্ড এটা, তো এই বইয়া থাকি ওই একজন আয় সেন্ট্রি পাল্টাইতেছে, মানে যে কটা সেন্ট্রি আইছে সবাই মনে করেন 500-1,000 টাকা আমার ইনকাম করতেছে, সিগারেট নাইতেছি খাওয়া নাইতেছি, তারপর ওই
জগ এই টাকা তো আপনার কাছে থাকার কথা না,
এই টাকাটা ওই যে 3,75,000 টাকা যে ছিল ওই টাকাটা 3,00,000 টাকা দিছি এই জ্যাবের অফিসাররে, আর যে 75,000 টাকা ছিল ওই টাকাটা গামছার ভিতরেই বাঁধা ছিল, ওই টাকাটা নিয়ে আমি আসছি, কিন্তু একটা বর্ষে প্রশ্ন করে নাই তো টাকাটা কে দিয়ে গেল কোথা থেকে আসলো, সে শুধু টাকা পাইছে টাকাটাই দেখছে কিন্তু সে জিজ্ঞাসাও করে নাই।
আচ্ছা ওকে,
যাক পরবর্তীতে গেলাম, যাওয়ার পরে রাত্র রাত শেষ পরে যে আমাকে দারোগা যদি কুটিলে সকালবেলা এই দিন এসে ডাইকে নিয়ে অন মনে করেন প্রথমে ডাইকে নিচ্ছে আগে নিয়ে আমার সবার দুটো করে বাড়ি দিছে না আমারও নিচে আমারও নিয়ে টেবিলের তেলে মাথা দেয় আমি কি কিলে মাথা দিই মাথা দিতে কিছু মাথা দেয় আমি কার রান মাইরেন ঠারেন পরে আমি কি ইসে কোন মানে এর লোক একবারে এমনি কথা কেটেছি যে আপনার লোক যেভাবে কথা বলতেছি যে কি ইসে কোন কি ইসে মানে আমি কারে ভাই এইভাবে কথা বলেন কি লিগে কি হয়েছে এটা কোন কত টাকা লাগবে কি আসা হবে সেটা কোন আই ঠাস ঠাস বাড়ি দিবেন বাড়িতে কি হইব কারণ যে ঢুক জানার ঢুক তো রেবে জানছে রেবে কি আর আমাকে জামাই আপ্যায়ন করে দিয়ে গেছে নামে দেয় মানে আপনি তো মারবেন খালি তেল লিবি তো তেল যদি আগে দিতে হলে মার খাই লাভ কি পরে কেটে তুই ভালোই বুঝে আমি কি না বুঝলি কি আতঙ্ক কম করি তোর কাছে ঠিক আছে তো ল টাকা দিবি আমি কত দিব কম তো তুই দিব চারজনে 50,000 দিব চুরি চাকুর মামলা 50,000 টেলে দেন প্রথম দিন যাবি না যেতাম গে আপনি আমার রিমান্ডের লাভ পাইতেননি পরে থাকবো বাধ্য 5,000 টাকা দেব এবার লাইন নিয়েছেন 5,000 টাকা চাইছেন এবার 2,000 টাকা পরে আরে মনে করেন 3,000 টাকা দিস মেনে নেন না পরে দিয়ে অগুপি দিতে চান কি না টাকার লিগে মাইর খেয়ে লাভ কি পরে 5,000 টাকা দিয়ে দিস দিয়ে দিস পরে আমাকে সালাম তুলে দিল গেলাম গে করে করে গারদে যেয়ে বাকি টাকা যা ছিল এগুলি মনে করেন বাংলাম চললাম এমনি সিমলা খাইলাম
চাপাতি
অস্ত্র এটা হলো 19 মানে ছুরি চাকুর মামলাটা এটা হলো 8 ইঞ্চির উপর হইলে এটা অস্ত্রে পড়ে যায় চারজন কেস পাতলার একলগে যাক আল্লাহ আল্লাহ করতে করতে রইলাম এর ভিতরে ওই রাফেল করে একটা পোলা আসলে আবার কয়েকবারই জেল কাটছে তো আবার অনেক লোকের চিনে জানে তা আমরা তো মনে করছি যে এক লোকের কাছে জিজ্ঞেসি করে বিড়ি সিগারেট নিতে জানে তা আমরা ওই টাকা পয়সা যা আসিল এমনি ভাঙ্গে চুরে খাই লোয়া করছি একবার এন্ট্রি তো যা কাজ করছি ভালো হয়েছে ওই রাফেল আবার যায় আমাকে দেশি একটা লোক ওর কাছে যাই কই কি এরকম এরকম ভক্ত পড়ার একটা ছেলে আমার লোকে অ্যারেস্ট হয়েছে ওর নাম শরীফ পরে চিনেন কিনা পরে যাই হোক তাই আসছে সকালবেলা আইসে আমার জিজ্ঞেসাছে মানে সরাসরি আমার জিজ্ঞেসাছে দুই মুখের দাড়ি চোরের খবর লে লাভ আছে জান আপনার কেমন জান কি লেগাইছেন আপনার আমি জিজ্ঞেস আপনার বাড়ি কই জানাইন পরে কয় ভাই আমি তো তোর চিনছি মানে ডাইরেক্ট আপনার তো তুই আমি আমার চিনছেন মানে আপনার লগে কোনো সময় এক লগে চুরি করছি আমি কইতে চিনবেন আপনি জান
আপনারা শুনছেন শরীফুলকে ওর যে জীবনের ঘটনাগুলো ও যে চিন্তাই করেছে সেখানে একজন চিন্তাইকারীর অ্যাটিটিউড যেটা হয় যেভাবে তারা মেশে সবার সাথে যে ধরনের অ্যারোগেন্স তাদের মধ্যে গ্রো করে সেই অ্যাটিটিউডের জায়গা থেকে ওই জিনিসগুলোকে এক্সপ্লেইন করছে এক ধরনের ফিয়ারলেস মুভমেন্ট যেটা বিলিভ করাটা ইজ কোয়াইট কনফিউজিং করে দিচ্ছে আমাদেরকে কখনো কখনো বাট দিস ইজ ট্রু ওকে আমরা ফিরতে চাই সেই জায়গাটিতে এবং বাকি যে ব্যাপারটা ওর জীবনে ঘটে গেল ওর মায়ের মৃত্যু সবকিছু মিলিয়ে ওর যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা ফিরবো ঠিক রাত একটা টাইম চেপ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2 আর যারা কনফেস করবেন তারা আমাদেরকে ফোন করুন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 আমি আরো একবার বলছি 09613892892 ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ 40 কোটি ভোক্তার প্রিয় পানীয় 18 কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীতে তারা করবে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ Thank you.
টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে কনফেস করছে শরীফুল তার জীবনের অপ্রিয় সত্য। আপনারা যদি তার মতো করে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদেরকে জানাতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল এবং অপরাধের পথে আর কেউ কখনো না পা বাড়াক, দেন অফকোর্স আপনি আমাদেরকে ফোন করতে পারেন এবং জানাতে পারেন কি ভুল করেছিলেন ছোট করে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। এছাড়া চাইলে আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। এসএমএস এর নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এবিসি স্পেস জেবিএসবি স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আবারও বলছি প্রথমে লিখতে হবে এবিসি স্পেস জেবিএসবি স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। শরীফুলকে দেখার জন্য চলে আসতে পারেন ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। শরীফুল তারপর ভদ্রলোক বা যেই ছিলেন যার সঙ্গে আপনার পরিচয় হচ্ছিল,
সে বললো যে আমি আমার নাম অমুক আমার বাড়ির জায়গায়, আমি তো তোমার মামাতো ভাই, আমি চোর চোর আপনি আপনার কাছে জানবে ভাই, পেশাল পেরা লাভ নাই, চাইছি জেল কাটতে, জেলটারে খাটতে দেন, মামলা ছোট নিমি বড় এনসি জেল খাটতে দেবো জানবে, তারা পাত্তা দিলাম না, মানে ঘুরে ঘুরে বারবার আইতেছে, এই চিন্তা করতেছে যে পুবত ভাই কষ্ট করবো। তারপরে এক পর্যায়ের লোকে কথাবার্তা করলাম, ওইটা আমার দিয়ে দিলে এক ওয়ার্ডে এনে রইলাম, এনে যে অনেকের লোকে পরিচয় হইলো, পরিচয় হওয়ার পরে এনে থাকলাম, এক এই মামলায় জেল খাটলাম হলো 9 মাস 27 দিন। 9 মাস 27 দিন পরে আমার জামিন হলো, তো জামিনের বাইরে আসলাম। আমি তো তখন মোটামুটি চিন্তাই করতাম বা করাইতাম, এখন যাইয়া অনেক ধরনের ক্রাইম লোকের লোকের জড়িত হয়ে গেলাম, অনেক ক্রাইম সম্পর্কে জানলাম।
কি কি জানলেন?
এই চাঁদাবাজি কেমনে করতে হয়, কিভাবে মাদক ব্যবসা করে, কিভাবে ফিটিং এইটা সেইটা, মানে অস্ত্র ব্যবসা সর্বপ্রকারে কিভাবে কোনটাকে খুন করে, এই সব কিছু জানলাম সব, মানে এই জায়গায় মানে অপরাধের একটা ইউনিভার্সিটি। যাক, জানার পরে আমি আসলাম, আইসা তারপরে দিনে একটা মোবাইল সংগ্রহ করলাম, তো আমি এক লোকের নাম্বার দিয়েছিলাম যে আমার একটা নাম্বার সিমের নাম্বার দিয়ে দিয়েছিলাম, এফ এন এফ নাম্বার, এই সিমটা তুই রিপ্লেস করিস, আমি বাইরে তো পেলুম উনি। পরে রিপ্লেস করছে, রিপ্লেস করে রাখছে, পরে আমার একটা মোবাইল দিল, 500 টাকা দিল, মানে জেলখানার দায়িত্ব আর কি। পরের দিন বাইরে তো বিভিন্ন লোকেরা ফোন, বড় বড় ডাকা সরে, কেউ কমিশনার, কোনো কোনো লোক আছে যে কমিশনার, এক কাছে যে দেয়া করতেছি, দেয়া করতেছি, এক কাছে টাকা আনতেছি, গেছি আই গেছি 2500 দিয়ে দিছি, যাও ভাই খরচ করো, দিলে তাইছো ক্যামের সামনে বাস আইলাম, আই আমি বাইরে বুঝলাম যে আমি ভালো তো উড়েই গেছি, তাই আমি কি করলাম আবার সেই দর্জি কাজে লাগলাম, দর্জি কাজ করতেছি করতেছি, আর ফোনে তো সব কি করতেছি, তখন এই আর একটা লোকের লোকের পরিচয় ছিল রাসেল করে না, ওরা আবার মোবাইল ফোনে চাঁদাবাজি করতো, হ্যালো কোম্পানি, বিভিন্ন সময় আপনি হয়তো বা শুনছেন বিভিন্ন ঢাকা সিটির মানে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী নাম ভাঙে চাঁদাবাজি করতো, ওই গ্রুপে আমি দিলাম জোর, মানে আমি কথাবার্তা মোবাইল একটু স্পিডে বলতে পারি, সেই হিসেবে আমার নিলো,
মানে মোবাইলকে টুপ ফেলতেন।
হ্যাঁ,
কি করতেন ফোন দিয়ে?
ফোন দিয়ে কি একটা গাইড আছে মানে বই, বইটা কিনতে পাওয়া যায় আপনার মতি দিলে, এখন হয়তো বা এখন পাবেন না, তো ওই বইটার ভিতরে মানে বিভিন্ন প্রোফাইলের, যেমন শিল্পপতি যারা ধরেন 10 কোটি টাকার মালিক, 11টা লেভেল আছে, 10 কোটি টাকার মালিক যারা, 11টা সিরিয়াল আছে, 11 বইটা পাইতাম, আবার মনে করেন 5 কোটি টাকার মালিকের একটা বই, 1 কোটি টাকার মালিকের একটা বই, এরকম সিরিয়াল বাই সিরিয়াল আইতো, স্টেপ বাই স্টেপ বইগুলি আমরা কিনলাম না, বিভিন্ন সময় বইতে মনে করেন যে লেখা থাকতো যে একটা যার নাম, যার যে কোনো একটা ব্যক্তির ওর নাম থাকতো, ওর ছবি থাকতো, প্লাস ওর কয় বাচ্চা, কয় ছেলে, কয় মেয়ে, কোন স্কুলে পড়ে, কোনটা,
এই বই সব বই বিক্রি হয়?
হ্যাঁ, এই বই ছবি সব এরকম গাইড
মতি ছিলেন?
জি।
এইগুলো তো পাবলিকলি বিক্রি হওয়ার, মানে এইগুলো কিভাবে সম্ভব, হাউ ইট ইজ পসিবল?
এটা আসলে কিভাবে সম্ভব,
এটা কেন বিক্রি হয়, মানে এগুলো দিয়ে আপনারা কি করেন,
এইগুলো
ইনফরমেশন গুলো নিয়ে নিয়ে আপনারা কাজ করেন?
এগুলো বিক্রি হয় মূলত মানে আমাদের মতে যে খারাপ যারা আছে তাদের জন্য, এগুলি মনে করেন অনেক সময় ঠিক আছে এই বই দিয়েই আমি জালমুড়ি খেয়েছি, জালমুড়ি খেয়ে ফালাই দিচ্ছি, তখন জানতাম না যে আসলে এটা যে এত মূল্য একটা ফোনের, তখন আর কি ওরা দেখি এই গাইড দিয়ে কাজতাম করে, তো আমার প্রথম দিন বললো, বলার পর এক লোকের কাছে যাইয়া গেলাম, পরে সালাম দিলাম 20,000 টাকা দিয়ে দিল, গাই হাই হাই রে, এই দেখি সালামের দামই 20,000, তো দৈনিক 2-10টা সালাম দিতেই দেখলাম,
সালাম দিলে 20,000 টাকা দিয়ে দিল, মানে
মানে শুনেও কথা বলছে আমি কথা শুনিনি, মানে আমার বলছে যে এটা হলো আপনার নবাব বাড়ি আগান মন্দির মন্দিরের সামনে, যাই সালাম দিয়ে বলবা আসসালামু আলাইকুম আমার নাম শরীফ ভাই পাঠাইছে কি দিবেন দেন, আমি বেটা টেকা দিছে 20,000 টাকা, আমি আবার খাড়াই খাড়ে টাকা গুনছি গুনিয়া লই আছি, মানে আমি কি রে বেটা সালাম দিলাম টাকা দিয়ে দিল 20,000।
আপনাকে কেউ একজন পাঠিয়েছিল, কে পাঠিয়েছিল?
রাসেল। রাসেল
রাসেলটা কে?
রাসেলটা ওই আমার জেলখানা থেকে পরিচয় আমার বন্ধু। একদিন বসে ওনারা বইয়ের জন্য কাজ করে আমি দেখলাম মোবাইল ফোনে কথা কইতেছে সালাম দিয়া আসসালামু আলাইকুম, প্রথমে মনে করেন আমি কথা বললাম ঠিক আছে আসসালামু আলাইকুম, যে কোনো একটা লোকের নাম ধরেন না যে আকবর সাহেব, আকবর সাহেব, আকবর সাহেব বলছেন জি আপনার সাথে দাদা কথা বলবে, লাইনটা ক্লিয়ার করে কথা বলেন, সালাম দিয়ে কথা বলবেন দাদার সাথে। তো এই কথা বললে ঠিক সালাম দিয়ে কথা বলছে দাদা, তো মনে করেন যে যেই এলাকার হচ্ছে ধরেন এই কারণ বাজারে, তো আমরা একটা ম্যাপ করতাম যে লোকটা যদি কারণ বাজারে রয়ে তা কারণ বাজারের শীর্ষ সন্ত্রাসী কে আছে, তার আন্ডারে কারণ বাজারটা চলে।
ওকে,
তো এই সূত্র ধরে মনে করেন তখন ওই লোকের নাম বলে যে ওই যে দাদাই বলছে, তখন ওই দাদা আর কি কথা বলতো, দাদাই মানে ওই সন্ত্রাসী সাজে কথা বলতো, ওই কথা বললে আরে ধুমকি ঠামকি দিতে তোর বাচ্চা স্কুলে পড়ে, হ্যাঁ পড়ে, মেয়েটা ওই স্কুলে যায়, আপনি ওই ওই জায়গায় অফিস এই জায়গায় ওইটি করতেছেন, এই ব্যবসা হচ্ছে, হ্যাঁ আছে, মানে যেগুলি ইনফরমেশন দিতেছে সব কারেক্ট, কোনো ভুল নেই, একবারে মনে করেন যে 100% শিওর
বাই টু বাই ইনফরমেশন
একবারে। আর আপনার যে ফ্যামিলিগত ভাবে একটা ডাকনাম, প্রত্যেকটা লোকেরই কিন্তু ফ্যামিলির একটা ডাকনাম থাকে,
ওই ডাকনাম পর্যন্ত
এই ডাকনাম পর্যন্ত আমরা জানতাম, যেমন ধরেন যে কার নাম আছে যে পিনু কয়ে ডাকতো ছোটবেলায়, ওই পিনু নামটা পর্যন্ত ওই জায়গায় উচ্চারণ উল্লেখিত আছে যে ওই বইটার ভিতরে থেকে আমরা সংগ্রহ করতাম, সেটা কি আমরা সামনে শুরু করলাম মনে করেন মোবাইলে চাঁদাবাজি, তখন তো ভাই ফোন দিয়ে ধুমুক দিলে টাকা, আর টাকা নাইতাম কাকু দিয়া, প্রথমে টাকা নিলাম হলো টুকাই গু দিয়া, কমলাপুর রেল স্টেশন আইতাম দেখতাম একটু করে ডাক দিতাম এদিকে কি বাড়িতে পলাইছিস, টাকা ওরে লুয়ে এলাম, আমার লোক একটা লোক থাকতে পারবে টাকা ওরে লুয়ে এলাম, আর আমার দোকানে বহাম ওরে লুয়ে পাবলিক টয়লেটে নিয়ে গোসল করে, তখন গোসল করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সুন্দর মতো তেল দিয়া সাবান সুবান দিয়ে বাস ওরা এনে আবার মাথা মুখে আসছে, নতুন জামা কাপড় কিনে দিতাম, মানে হিরো বানিয়ে লাগতাম, হিরো বানিয়ে ওরা দেখতাম ওই লোকটা দ্বারা দেখছো, হ্যাঁ দেখছি, তুমি যে পানির বোতল আছে মাম পানির বোতল নিয়ে, মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এই যে কারণ বাজার, এই যে কারণ বাজারে ইয়ে আছে না আপনার তিতাসের সামনে থেকে অনেক টাকা আমি নিয়ে আসছি, বসুন্ধরা সিটির সামনে থেকে, তারপরে ওই যে গুলশান থেকে নাবানা টাওয়ারের নিচের থেকে, এরকম অসংখ্য জায়গায় মানে বিশেষ বিশেষ পয়েন্টে যে ফোন দেওয়ার সাথে অনেক ফোন তো কথা বলতে হইতো, অনেকে আসছে যে ভাই দিতে চাইতো না বকাবাজি দিত, তখন যে ভয় দিতে দেয়ালে বাচ্চা কাচ্চার ভয় দেয়ালে তখন টাকাটা দিতে রাজি হইতো, তো টাকাটা কিভাবে দিব বলতাম যে আপনি আসেন বাইরেন টাকাটা রেগুলি করে বাইরেন এক ঘন্টার ভিতরে, টাইম বেশি দিতাম না, যে 2 ঘন্টা দেবো আপনি আবার পুলিশ লিয়ে আসবেন না, দিই ফোনে এক ঘন্টার ভিতরে টাকা কালেকশন করে আপনি আসেন অন্য জায়গায় আসেন, চাইছে হ্যাঁ ভাই আমি চাইছি, পেয়েছেন যেমন ধরুন করলে শাহবাগ এসে, আচ্ছা শাহবাগ এলে ভালো হয়েছে, আপনি এক কাজ করেন শাহবাগ জাদুঘরের গেটের সামনে দাঁড়ান, দাঁড়াইছেন একটা মামপানির বোতল কিনুন ছোটো 15 টাকা দামে কিনে নিয়ে দাঁড়ান, আর দাঁড়াইছে আপনার কাছে ছোট্ট একটা ফেরা যাবে, ওই যে আপনার সালাম দেবে ওর নাম রাজা, ওই যে সালাম দেবে ওর কাছে প্যাকেটটা দেবেন সুন্দর মতো চলে যাবেন, ওর লোকে গিয়ে যাবেন শাড়ি কিন্তু লোক আছে গুলিমুলি করে দেবে, কোনো কথা বলবেন না চুপ ঠিক আছে, এইরকম করতাম ওই পিছি পিছি যাইতে যায় সালাম দিতে আসসালামু আলাইকুম আমার নাম রাজা, দাদাই পাঠাইছে কইলে ইনকলাবটা দিয়ে দিত, ওই পিছি জানতো না যে ইনকলাবে কি আছে, এই ইনকলাব টানতো আমার এক লোক আবার লই আমার কাছে লই তো
পিছিকে ফলো করতো আপনাকে ধরে ধরে ফেলার কথা, এনে সে রিস্কি
বিজনেস, রিস্কি মানে ওই যে পিছি রে যখন টাকাটা দিছে এখান থেকে দিছে ধরেন না এখান থেকে দিছে পিছি এখান থেকে 50,000 দেবে, তারপরে আমার লোক তারও ধরবে ধরে তারপরে টাকাটা নিবে, এর আগে কিন্তু ধরবে না, এর আগে যদি পিছিরে ধরে ওই লোকে পিছিরে ধরে যদি পুলিশ নিয়ে যায় যাবো গে শেষ, এরকম হয়নি মনে করেন আমরা একটা টার্গেট করতাম যে লোকটা আইসে ওই যাওয়ার আগে আমার লোক ওই জায়গায় পৌঁছে দেবে, আমি যে জায়গায় টাইম দিব ওই জায়গায় ওই লোক আসার আগে আমার লোক থাকবে, এরকম করে মনে করেন এই চাঁদাবাজি করতে আছি, তখন আগের থেকে টাকা আরো বেশি কমে, মানে এখন তো পুরো ভদ্রলোক ওনার লুঙ্গি গামছা তো পুরুষ নিয়ে উঠে না, টাকা পয়সা কামাইতেছি জেলখানার থেকে অনেক ইয়াসিন করে একটা লোক আর বাইর করলাম, তো আমি যেদিন আছি সেদিন আর বউ আমার ফোন দিল, আমি ফোন দিলাম, আমি ফোন দিয়ে বললাম যে আপনি কি ইয়াসিন ভাইয়ের বউ, হ্যাঁ আমি কি ভাবি আমার নাম শরীফ আপনি তো আমার নাম শুনছেন, হ্যাঁ শুনছি আমি জেল থেকে আসছি তো আমি ইয়াসিনটা বাইর করবো আপনি টেনশন করেন না, আচ্ছা ঠিক আছে, যদি করার পরে হ্যাঁ মনে করেন যে হ্যাঁ কি পাইছে আমার কণ্ঠের ভিতরে, হ্যাঁ আমার ফোন দেয়, তা আমি ফাট করে একদিন বললাম কে এত ফোন দেবেন না, আমার ফোন বেশি ভালো লাগে না, ফোন দিয়েন না ফোনে বিরক্ত লাগে, পরে হ্যাঁ মনে করেন গোলো গোলো ফোন দিতে দিতে হ্যাঁ আমার ডাকলো, ডাকার পরে এমন কিছু প্রবল মানে আমার দেহ হয়েছে আর প্রতি নবলালসা আর এমনিতে মনে করেন নয় মাস কাছে জেল, আগে যে মেয়েদের কাছে যাইতাম তো তার লগে প্রায় মাস দুয়েকের মতো এরকম অবৈধ সম্পর্ক থাকে। এক পর্যায়ে ইয়াসিন জেল থেকে বাইরে আসে, বাইরে আসার পরে আমি যাবেন করে আমার নিজের টাকা খরচ করে তো বাইরে এসে আমার সাথে মানে বেমেনি করে গোটা পাট বেমেনি করছে ওর কপাল খাইছে। তারপরে এরকম চলতেছে চলতেছে এর ভিতরে ফাট করে আমি আবার একটা মামলায় জড়াই গেলাম। যে আমি একটা মামলা খেয়ে
গেলাম
চাঁদাবাজি মামলা মোবাইল ফোনে। এই মামলার বাদী ছিল খুবই স্ট্রং এবং কি সাবেক তার খুব কাছের একজন লোক, তার কাছের লোক বলতে তার ভাতিজা লাগে সম্পর্কে আর কি। যাই হোক এই লোকে হইলো আমার মামলার বাদী। তো এই ফাঁকে আমি বিয়া করছি মানে জেল থেকে বেরোনো পরে যে ইয়াসিনের বউর সাথে এই শারীরিক সম্পর্কের পরে মানে দিন দিন দেখে যে আমি নষ্ট হয়ে যেতেছি। পরে আমি অন্য আর একটা মেয়ের সাথে আমার সম্পর্ক সাবারে ফোনে তো ওরা আমি বিয়ে করে ফেললাম। আমার পরিবারের কেউ না জানে ওরা আমি একাই বিয়ে করে ফেললাম।
আপনার পরিবারের সাথে মূলত আপনার কি ধরনের সম্পর্ক ছিল ওই সময়টাতে? জেলে যাচ্ছেন, চাঁদাবাজি করছেন, সন্ত্রাসী করছেন, বের হচ্ছেন, পরিবার থেকে আপনার ব্যাপারে ইম্প্রেশন কি ছিল?
ইম্প্রেশন ওরা তো মনে করেন সবাই আমার বুঝাইতেছে এগুলি করিস না, আমরা তো এই ফ্যামিলি না, এই সেই সবাই মনে করেন ইস্টাবলিশ হয়ে গেছে। দুই ভাই ওষুধ কোম্পানিতে চাকরি করতেছে, ছোট বোন মাস্টারের চাকরি পেয়ে গেছে, ছোট বোনের বিয়ে দিয়ে দিয়েছিলেন, সবাই খুব ভালো। আমি চিন্তা করি যে দূর ওরা কইতেছে অবগতা, আমি আমার কাজ করি। পরে আমি মনে করেন ওরে বিয়ে শাদী করিয়া যাক এক পর্যায়ে ওর সাথে সম্পর্ক হইলো, অনেক ইতিহাস করে সম্পর্ক হয়েছে মোবাইল ফোনও যাক। পরে বিয়ে শাদী করলাম, বিয়ে শাদী করার পরে আমি ওরে আলাদা ঘর নিয়ে দিলাম ওর বাপের বাড়ি আবার সাবারে। তো ওরে আলাদা ঘর নিয়ে দিলাম, এখানে থাকে আমি সাপ্তাহে যাই একদিন। তো যাই ওরে দিকে কয় টাকা লাগবে তো টাকার কথা বলেন, টাকা দিয়ে এসে করি। তো এরকম করতে করতে একদিন রোজার মাস আমার একটা ছেলে ধরা খায় খিলগাঁও থেকে, ওই যে যে কথাটা বললাম একটু আগে ইয়ের ভাতিজা পরে হ্যাঁ ধরাই দেয়। তো হ্যাঁ ইনফরমেশন নিতে নিতে মোবাইল ফোনে ট্র্যাক করে দেখ আমার সাগর দিয়ে দূরে ফেলা। তারপরে দূরে ফেললো, দূরে ফেলানোর পরে তো মনে করেন যে এখন আমার তো ওই লোক ওই যে বাদী হ্যাঁ এসে থাপ করে আমার কলারের ডাব দিচ্ছে, কলারের ডাব দেওয়া বলতেছে না আমি আরে বোকা দিয়ে বলছি দিচ্ছি বাসা বোকা দিছি। আমি দেখ নিয়ে গায়ের দেন কি লিগে, আমি চোর যে গায়ের দেন
কোরবানিদের
কথা মানে রোজারিদের ধরা ক্ষেত্রে রোজার মধ্যে আর কি। তো কোরবানিদের মনে করেন আজকে কোরবানি 17 তারিখে সম্ভবত কোরবানি ছিল, 17 না 18 তারিখে যিনি 2010 সালের 10 না 11 যিনি তো ঈদের পরের দিন মানে ঈদের একদিন আগে আমার মামার আমি জানতে পারি না এবং খবরও শুনতে পারি না আমি তো জেলে। ঠিক আছে তো আমি এখানে বসা বসিয়া এই না আমি তো জেলখানায় কান্দাকাটি করতেছি জেলায় আয় করলাম আবার জেলে। যাই হোক এক পর্যায়ে ওই জেলে অনেক ইতিহাস হচ্ছে কাহিনী কোন হয়েছে যে থানায় পরে 17 তারিখে 18 তারিখে আমার মামারা গেল। হ্যাঁ 17 তারিখে আমার মামারা গেল আমি শুনতে পারি না। পরে 24 তারিখে আমার হইলো কোর্ট, ওই মাসের 24 তারিখে মানে ঈদের পরে। তো ওই কোর্টে আমার মামা আছে একজন লয়ার, খুব সিনিয়র একজন লয়ার। তো সে আসলে আমার ডিল করে নেয় আমার মামলাগুলো এই কারণে যে যদি তাড়াতাড়ি বাড়ি করে তাহলে আমি আরো বেশি নষ্ট হয়ে যাবো মানে এই কারণে। তো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই ভালো। তো এক পর্যায়ে এসে ওই দিন যাইয়া মানে এমন কাঠগড়ে উঠছি, কাঠগড়ে উঠানোর পরে আমি ওই মামলা 164 দিয়ে গেছিলাম। 164 মানে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি,
এটা আমরা জানি যে 164 ধারায় জবানবন্দি দিতে হয়। হ্যাঁ
পরে এর সামনে বসে একজন ওই দেখি কি মানে আমি তো একটু লম্বা তো ম্যাজিস্ট্রেটের টেবিলের উপরে একটা সার্টিফিকেট লেখা হলো ডেট সার্টিফিকেট, তো ঢাকা মেডিকেলের ডেট সার্টিফিকেটটা কার? তো আমি ওটাই বারবার দেখতেছি, আমি দেখি ওই জায়গায় এস লেহা মানে আমার মায়ের নামে প্রথম অক্ষর লেখা। তো আমি বুঝে গেছিলাম আমার মামার কাছে আমি
ডেট সার্টিফিকেট ওখানে থাকবে কেন
ডেট, আমি এটাই বলতেছি মানে কেন ডেট সার্টিফিকেট। তো আমি তো বরিশালে থাকতেছি খাইতেছি বরিশালে কাজ করতেছি বাড়ির কাছে আমি তো বিয়ে করছি তো আমার বউরার তো খোঁজ খবর নেওয়া আমার দরকার। পরে আয় করলাম আবার ঢাকায় বউর খোঁজ খবর নিয়া বউর বাড়ি থেকে বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে পরে এখানে থাকতেছি হঠাৎ করে একদিন এই 2012 সালে মানে আমি তখন খারাপ কাজ টোটালে করি না, আমার ওয়াইফ নিয়ে আমি খুব সুখে দিন যাপন করতেছি, কাজ করতেছি, ভাত খাইতেছি, যাই মামলার হাজিরা দিতেছি, সামনে সামনে করতে করতে এক পর্যায়ে আমি একদিন এই ইস্টার কাবাবের সামনে আসি। তো আমার একটা কাজ আর কি, মানে অন্য লোকে করতে চাইছে তো আমি আর নাম্বারটা দিয়েছেন কিছু কাজটা কর, তো আমি ইস্টার কাবাবের সামনে আছি আমি আর জানি না। পরে দেখি ইস্টার কাবাবের সামনে মানে অনেক ডিফেন্সের লোক সিভিলে ঘুরতে আসছে, তা আমি বুঝতে পারছি যে ওই রাসেল গুড়ি করে দিচ্ছে আমার ধরতে লিখে। তো অল টাইম যে ঢাকা শহর যতগুলি থানা আছে, ঢাকা শহর কি বাংলাদেশের যতগুলি থানা আছে সবার ডিউটি অফিসারের নাম্বার থাকতো আমার কাছে। ডিউটি অফিসার ধানমন্ডি থানার, ধানমন্ডি থানায় ফোন দেয়া পরে আমি বললাম এখানে একটা চাঁদাবাজ আছে আপনি আসেন, পরে গাড়ি পাঠিয়ে দিল, আর গাড়ি দেখে আমি ফোন দিয়েছি, পরে আমি আসতে চাইছি পরে পুলিশে ধরে লেগে গেছে। মানে আমি জানি যে ওই জায়গায় যদি ওই ডিফেন্স ওরা ধরত, ওরা ধরলে আমার মেরে ফেলাইতো, আর পুলিশ ধরলে আমার মারবে না, মানে এটা মারে তার তো বিশ্বাস, কারণ রিকোভারি নেই কিছু নেই, তো কি দেয় আটকাবো। পরে যাই হোক এই মামলায় নিয়ে গেল, এই মামলায় যাওয়ার পরে আমি অন্য জেল কাটলাম প্রায় তিন মাসের মতো জেল কাটে বাইরে এলাম। বাইরে না পরে টোটাল ওই এলাকা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়া এদিকে আয় করলাম, এদিকে আমি চিন্তা করলাম যে আমি যতই ভালো হই আমার ভালোই তোরা দিবে না। পরে আমি মনে করেন এই রিক্সা চালাইলাম, চিন্তা করলাম যদি রিক্সা চালাই তাহলে ওরা কবে যেন রিক্সা আলা ও রিক্সা চালা ভালো হয়ে গেছে। এই খালি অগস্ত চোখে ভালো হওয়ার জন্য আমি রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি ঢাকা শহরে, মানে অনেক সময় অনেকের সামনে পড়ছি, বড় বড় সন্ত্রাসী যারা মনে করেন ভাই ছাড়া কথা কত না, তা তাকে সামনে পড়ছি কিরে শরীফ তুই হওয়া ভাই কয় ভাই আপনার রিক্সায় কোন ঠিকিরে আবার এনাইছেন। আমি কই না ভাই আমি অন রিক্সা আমি রিক্সা চালাই, এই যে রিক্সা আমার বিশ্বাস করেন। আমি কই হওয়া ভাই এই রিক্সা আমার রিক্সা, আপনি ওই যে সন্ধ্যার পিছনে মালিকের নাম্বার আছে ফোন তো দিগান যে শরীফ রিক্সা চালায় কিনা, অনেকে বিশ্বাস করছে অনেকে করে নাই, তো মনে করেন ওরা বুঝলো যে হওয়া আমি ভালো হয়ে গেছি। টোটালে মনে করেন খারাপ জগতে আমি ছেড়ে দিলাম, মানে কারোর সাথে কোনো সম্পর্ক নাই। এই রিক্সা ভ্যান চালানোর উদ্দেশ্য একটাই যে ওরা যদি আমার কখনো দেখে এই শত্রু না ভাবার কারণে আমি এইগুলি করছি। তারপরে একটা আমি যাত্রাবাড়ি চলে যাই, যাত্রাবাড়ি যাই ওখানে আমার বড় ভাই থাকে, এখানে থাকে এই টেলার্স এর কাজকাম করতেছে এখন আল্লাহর রহমতে।
এটা কত সালে আপনি করেছেন?
এটা আপনার 2013-14 দিকে আর কি।
ওই রিক্সা চালিয়েছেন শুধুমাত্র নিজেকে ভালোভাবে প্রমাণ করার জন্য, এখন আপনি টেলারিং এর কাজ করছেন?
আমি যে ভালো হইছি জাস্ট এতটুক জানানোর জন্য, মানে যারা আমারে চিনে।
ওকে, আমরা বুঝতে পেরেছি আপনার এন্ডিংটা হচ্ছে আপনি এখনো টেলারিং করে এই সংসার চালাচ্ছেন, তাই তো? আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন ভালো হলেন রিক্সা চালিয়ে, তাদের সামনে ভালো হওয়ার চেষ্টাটা কেন করলেন?
ভালো হওয়ার চেষ্টা করছি এই কারণে, কারণ এটা খারাপ জগৎটা আসলে অনেকে যারা এটার সাথে জড়িত না তারা এটা সম্পর্কে জানে না। আসলে এটা হলো একটা রঙিন জগৎ, মানে চশমা পড়লে যে বলুন রঙিন দেখা যায় এরকম রঙিন জগৎ, কারণ আপনার পকেটে টাকা আছে আপনি যা খুশি তাই করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, যা চাইতেছেন তা পাইতেছেন। আমি চাইলাম যে এটাই যে ভালো এই জগতে থাকে, মানে চশমাটা খুলে ফেলালে যেমন রোদের গেল ওটা আবার চকচক করে এরকমই। তো আসলে এই যে জগতে পাওয়া যায় সবই, কিন্তু সুখ নেই, কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই বিন্দু মাত্র পরিমাণ। আপনি মানে ঘুমাইলে ঘুমের ভিতরে মনে আতঙ্ক থাকতো যে এই বুঝে আমার পুলিশে ধরে লয়ে গেল, এই বুঝে কেউ গুলি করে মেরে ফেলাইলো, এই বুঝে কেউ কাটি করে দিল, মানে এরকম একটা আতঙ্ক থাকে। জীবনে কোনো সুখ শান্তি বলতে কোনো কিছু নাই।
বর্তমান জীবনে সুখে শান্তি?
হ্যাঁ, বর্তমান জীবনে আমি সৎভাবে উপার্জন করতেছি, আমি খুব সুখে শান্তিতে আছি, আমি ঘুমাইতেছি, খাইতেছি এবং কি চলাফেরা করতেছি। আমি
কিন্তু আপনার ওই পরিমাণ অর্থ ইনকাম হয় না যে পরিমাণ আপনি চিন্তাই করতেন। একটা চিন্তাই করলে আপনি লাখ টাকার মালিক হয়ে যেতেন, এখন তো মাসের পর মাস কাজ করে আপনি অত টাকা রোজগার করতে পারেন
না। তাতে কোনো সমস্যা নাই আমার, তত টাকা আমার রোজগার হয় না, এই টাকাটা নিয়েই আমি সুখে শান্তিতে আছি। কিন্তু ভাই বেশি টাকা তো কামাইছি, বেশি টাকা কামাইও দেখছি, বেশি টাকা লাইরও দেখছি, কিন্তু বেশি টাকার ভিতরে আমি সুখ খুঁজে পাইনি। ওই জায়গায় পাইছি শুধু মনে করেন যে হাই উত্তাস, মানে হাহাকার সব সময় নিজের ভিতরে একটা আতঙ্ক।
যাদেরকে নিয়ে আপনি গ্রুপ তৈরি করেছিলেন ওরা কোথায় আছে, কিভাবে আছে?
ওরা অনেকে মারা গেছে, মিলন নামের একটা ছেলে মারা গেছে।
কিভাবে মারা গেছে?
এই চাঁদাবাজির টাকা আনতে যায় ওরে ডিফেন্সের লোকে মেরে ফেলেছে।
ওকে,
মিলন নামের একটা ছেলে তো। আর আমার ভালো হওয়ার পিছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিচ্ছে যোগাইছিল আমার ওয়াইফ, আর আমার মা বলে গেছে যে বাবা তুমি ভালো হয়ে যাবা।
ওয়াইফ কি বলতো আপনি? ওয়াইফ জানতো পুরো বিষয়গুলো?
ওয়াইফ প্রথমে জানতো না, প্রথমে জানতো আমার দোকান আছে, আমি বিজনেস করি।
আচ্ছা, তারপরে যখন জানলো তখন তার রিয়াকশন কি ছিল?
তখন তার প্রথমে যখন যে এর কাছে থেকে যখন অ্যারেস্ট হলাম তখন আমি বললাম যে এটা মনে করো আমার ভাই বেড়াদারের গুডি করে ধরাই দিছে, মানে ওরা জানলে বুঝে তো মম্মি বুঝতো।
যখন ডিটেল জেনে গেল সবকিছু তারপরে কি বললো?
তারপর ও বলছে যে এইগুলি ছাড়া দেন, এইগুলি না ছাড়া দিলে আমি আপনার সংসার করবো না, কিন্তু আমাকে ছাড়া দিচ্ছি এগুলি না, এগুলি করি না।
এটার জন্য আপনি ওয়াইফ ক্রেডিট দিতে চান যে ওয়াইফের কারণে আজকে আপনি এই ভালো পথে এসেছেন?
হ্যাঁ, ওর কারণে না, ওর যদি আমি ওই সময় বিয়ে না করি তাহলে মনে করেন ওই সময় আমি অনেক খারাপ করতে চাইতাম। যে নেশার জগতে মানে হিরোইন আছে না, হিরোইন বাদে আমি সব প্রকারের নেশা করছি।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকে শরীফুলের জীবনের অপ্রিয় সত্য, একটা বিগ কনফেস। ফার্স্ট অফ অল আমরা শুধু একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি যে একজন শরীফ, শরীফ নামের অর্থ হচ্ছে ভদ্র, এই ভদ্র মানুষটি কিভাবে অভদ্র হয়ে যায় এবং ছিনতাইয়ের যে গল্প এখানে উঠে এসছে খুব স্বল্প সময়ে সেটা অনেক বিস্তৃত। অনেক বিস্তৃত, এত গল্প যে এটা সারা রাত জুড়েও শেষ হবে না, কিন্তু আমরা খুব শর্ট করে আপনাদের সামনে নিয়ে এসেছি, কারণ অনেকেই এখন সেহরি খেয়ে ঘুমোতে যাবেন। শুধু একটা কথা বলার আছে সবাইকে, সেটা হচ্ছে যে আপনার বয়স এখন কত রাইট নাও?
29।
এবং আরো তিন বছর আগে বা দু বছর আগে ও এই জায়গাটা থেকে সরে এসছে, এবং ওর একটা রিয়েলাইজেশন হয়েছে, ও অর্থ বৃত্ত সবকিছু নিয়ে প্রচুর পরিমাণ টাকা পয়সা পাওয়ার সবই ছিল, এবং তারপরেও ওর রিয়েলাইজেশনটা হচ্ছে ওই জীবন আমাকে সুখ দিতে পারেনি। এখন আমি অনেক কম কাজ করি, টেলারিং এর কাজ করি, কিন্তু এই লাইফের মধ্যে অনেক সুখ আছে। এবং ওর প্রায়শ্চিত্তের জায়গাটাও কিন্তু অনেক বড়, কারণ ওর মা মারা গেছে, ওর মাকে দেখতে পারেনি এবং ওর লেখাপড়া হয়নি, এবং একই সাথে ওর জীবনের অনেক বড় একটা গোল্ডেন টাইম ও লুজ করে ফেলেছে। শুধু একটা কথাই বলার আছে ওর জায়গাটি থেকে, সেটা আমরা ওর মুখ থেকেই শুনতে চাই, যে যারা ওর মতো জীবনযাপনে যাচ্ছেন কিংবা যারা ওর মতো জীবনযাপনে আছেন তাদেরকেও কি বলতে চায়, কিংবা যাওয়ার চেষ্টা করছেন তাদেরকেও কি বলতে চায়, সেটা আমরা শুনবো ভেরি আফটার ভেরি শর্ট ব্রেথ। আমাদের এই অনুষ্ঠানে যদি আপনি এসে কনফিউজ করতে চান তাহলে আপনি আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই শর্ট ব্রেকটি নেবার আগে আমরা একটু কথা বলতে চাই আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে আছেন, নিয়মিতই থাকছেন আমাদের সঙ্গে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি এতক্ষণ ধরে শুনলেন, তো তার কি বলার আছে? তাজুল ইসলাম, তো কি মনে হয় যেটা দেখলেন আপনি, এই যে উত্থান পতন এবং শেষ পর্যন্ত ওর ভালোর দিকে ফিরে আসা, ওর একটা বোধোদয় হওয়া, বিশেষ করে এই যে মেন্টাল থিংকিং, এটাকে আপনি কিভাবে দেখছেন? সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই।
ঘটনাগত ভাবে আমরা অনুষ্ঠানে যেরকম দেখছি সেগুলো চেষ্টা একদিক থেকে সে কারণেরই, আবার অন্যদিক থেকে ব্যতিক্রম। একদিক থেকে একই রকম, সেটা হচ্ছে এই যে এতে পর্বার সময় মারামারি করে, তারপরে রেগে গিয়ে ডাকাত গিয়ে তার পায়ের বাসায় ওঠে। সাধারণত যারা আমরা বলি যে অপরাধী হয় তারা একটু বখাতে ধরনের বা আত্মগত সমস্যার ভোগে, এটা তার প্রমাণ, কারণ ক্লাসে মারামারি করতে পারে, অনেকেই ছোটখাটো মারামারি করে, কিন্তু তার মারামারির ধরন কোন রকম হওয়ার কারণে হয়তো সে আবার ঘর থেকে বের হয়ে ডাটায় গিয়ে তার বাড়ির কাছে আশ্রয় নিয়েছে, এবং তুমি তাই না সেখান থেকে আবার সে চলে গেছে নদী বাড়ির কাছে, সেখানে লোকিং থাকছে, সেখানে একটা মহিলার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে, মহিলার দোষ কতটুকু থাকতে পারে, কিন্তু সেখানে তার ভাইও কিছু ছিল, এখন সে যেগুলো হোক সে টাকা এসেছে ছেলে কাজ করলো, এবং এক বন্ধুর সঙ্গে যেটা হয় আর কি, আমরা তোমাদের যা দেখি আর কি, আসলে অপরাধ যারা করে না তারা অপরাধ হয়ে পড়ে যখন খারাপ সঙ্গ বা খারাপ বন্ধুদের কথাবার্তা করে, তার যে বন্ধুরা যারা ছিল ফিনল্যান্ডের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তারা সেখানে ফিনল্যান্ডে করছে এবং তারা যাচ্ছে তারা চিন্তাই করতেছে, এবং এক সময়তে নিজে চিন্তাই করতে গিয়ে সে দেখলো যে বেশিরভাগ টাকা তো দিয়ে দেয় যার অর্থ যে আমাদের বড় ভাই থেকে যে অর্থ দেয় তাকে, তখন সে নিজেই কিন্তু বড় ভাই হয়ে যাচ্ছে বানা হয়ে যাওয়ার চেষ্টা করলো, সে অর্থ কিনলো অর্থ বা বানাইলো কিনলো এবং সেই অর্থ দিয়ে সে দল গঠন করে সে চিন্তাই করা শুরু করলো। এইভাবে তো আমরা দেখতে পারলাম যে অন্যান্য অপরাধীদের মতো নিয়েছে চোরদারবাজি অপরাধ চালিয়ে যাচ্ছিল, এবং পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবেই সম্পর্ক সেই কথা, কারণ এই ধরনের অপরাধী এত নিয়ে অপরাধ করতে পারে না, যাই হোক তারপরও যাতে আইন কাঠামো আছে বলে সাইকাজ বাসে ধরা পড়েছে এবং সে জেলেও গিয়েছিল, যেটা এখন ব্যতিক্রম যেটা এই সরিষায় যাচ্ছে, সেটা হচ্ছে যে জেলে যখন সে জামিন পায় না এই যে অবস্থায় তার মা আমাদের গেছে, মাকে গেছে না পারার যে ক্ষোভ বেদনা, এই যে অনুতাপ, এই যে কষ্ট, এটাই কিন্তু তাকে এই যে তার ভিতরে হয়তো ভূমিকা সৃষ্টি করেছে যে আমি অনেকটা পাপ করেছি, অন্যায় করেছি, আমার এত টাকা দরকার নাই, সে টাকার জন্য আমি এরকম অপরাধ করে বেড়াচ্ছি, অথচ আমি এখন জেলে পড়ে আছি, আমার মাকে দেখতে পারলাম না, এই যে মানে শাস্তি পাইলে এটাও একজনের শাস্তি, মানুষের শাস্তি, এই শাস্তি কারণেই তার মধ্যে বলিতে হয়েছে, এবং সে হয়তো ভালো হয়ে যাওয়ার জন্য তার মনে আগ্রহ সৃষ্টি হয়েছে, এবং আর যেটা আমরা জানলাম যে সে বিয়ে করেছে এবং তার ওয়াইফ তাকে যুদ্ধ করেছেন, এই যে আমরা যেটা বলতেছি যে খারাপ থেকে ভালো আসার জন্য পারিবারিক পরিবেশ থেকে ইম্পর্টেন্ট, এই যে ওয়াইফ যে তাকে উদ্বুদ্ধ করলো সেটা দুটি শুনেছে তার আপনার কি জন্য তার ওয়াইফের দেখে গেলে আর কি, এই দুই কারণে, এবং আরেকটা কারণে যে যাহা বলি পার্থবলিব অনুষ্ঠানের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেই অনুষ্ঠান দেখেও তার ভিতরে আত্মপ্রবৃত্তি হয়েছে, এই সব কারণ মিলিয়ে সে কিন্তু নিজে নিজেই পরিবর্তন হয়ে গেছে, এবং সে ওই অন্ধকার জগৎ থেকে পাথর জগৎ থেকে ফিরে আসার চেষ্টা করেছে, ফিরে চেষ্টা করতে গিয়ে যেটা করতে হয় যে এই জগৎ একবার দেয়ালে ফিরে আসা যায় না, তার যে সঙ্গ তৈরি হয়েছে বা যে নেটওয়ার্ক তৈরি হয়েছে তারা তাকে বাধা দিচ্ছে, তার ধরতে নিয়েও ফেলতে পারছে, কিন্তু সে যেভাবে হোক রিক্সাকালে হোক অথবা খুব মানে অন্যভাবে জীবনযাত্রা বদল করে সে তাদের বোঝানোর চেষ্টা করছে যে না ভাই আমি আসলেই ভালো হয়ে গেছি, আসলে আমাকে ভালো হতে চাও, এই এখানে শিক্ষার ব্যাপারটা, এখানে পরিচালের ব্যাপারে অন্য কয়েকটি পার্থিত ব্যাপারটা, সেখানে যারা অন্যরা শুনতে চান তাদের অন্তর দেখেছি যে অনেক কাঠপোর তৈরিয়ে বা অনেক ধরনের ঘটনার পরে তারপরে নামকাওয়াতে ভালো হওয়ার যে কথা তার তুলনায় ছবি তুলে কিন্তু সহজেই এবং খুব ভালোভাবেই সে পরিবর্তন হয়েছে এবং সে নামকাওয়াতে ভালো হয়নি, সে নিজেকে সত্যি সত্যি পরিবর্তন করেছে। পরিবর্তন করার জন্য যতটুকু চেষ্টা এবং যতটুকু ডেডিকেশন দেওয়া দরকার সব থেকে দিয়েছে এবং যতটুকু বাধা অতিক্রম করা দরকার সেটাও খুব সাকসেসফুল হয়েছে, বাধা অতিক্রম করে এখন সে নিজে ভালো হয়ে গেছে। এই যে ভালো হয়ে তারপরে সে মানুষকে জানান দিতে এসেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য যে হ্যাঁ অপরাধী হলেও নিজের চেষ্টাই এবং নিজের উদ্যোগী ভালো হওয়া যায়। হ্যাঁ, এই যে শরীফুলের উদাহরণটা থেকে আমার মনে হয় আমাদের দেশে অন্যান্য যারা অপরাধী আছে বা খারাপ পথে আছে বা অন্ধকার জগতে আছে বা এখনো অপকর্ম করে বেড়াচ্ছে তারা এই আত্মগ্রহী করবে যে না আমাদের শুধু ভালো হতে হবে এবং ভালো হতে হওয়ার জন্য যা যা করার দরকার তা আমাকেই করতে হবে, সেই তো নিজেই করেছে, অন্য কেউ করা সাহায্য কেনে নেয়নি, আমরা কেউ কাজে গিয়ে সাহায্য করিনি, তাতে এই ভালো হতে নিশ্চয়ই অনেক বাধার সম্মুখীন হয়েছে, তারপরে সেই বাধাগুলিকে অতিক্রম করে ভালো হয়েছে। এটা আমাদের জন্য একজন শিক্ষণীয় ব্যাপার হয়েছে, দৃষ্টান্ত হয়ে স্থাপন হয়েছে, শরীরকে আবার জন্য বোঝায় অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করি শরীরের উদাহরণ শুনে বা দেখে অন্যান্য সেখান থেকে শিখবে এবং দ্রুত তারা অন্ধকার জগৎ থেকে অপরাধ জগৎ থেকে ফিরে আসবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, ফিরছি ছোট্ট একটা স্পেসে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
এবার যথারীতি আমাদের টেক্সট পড়বার বালা। ফেসবুকে SMS করে, তাৎক্ষণিকভাবে ইমেইলে যারা আমাদেরকে বিভিন্ন রকমের কমেন্টস করেছেন, কয়েকটি পড়তে চাই। নীলু ঢাকা থেকে লিখেছে, শরীফুলের কথা শুনলাম, ভালো লাগলো, তবে একটা বিষয়, সেটা হচ্ছে আমার ধারণা ছিল শুধুমাত্র খারাপ পরিবার থেকে আসলে সে খারাপ হয়ে যায়, কিন্তু শরীফুলের গল্প শুনে আমরা বুঝতে পারছি, সুতরাং আমরা যারা ভালো পরিবার বলে নিজেদের দাবি করছি তাদেরও সাবধান হওয়া উচিত। নিতু ফার্মগেট থেকে লিখেছে, জীবনের শুরুতেই কিন্তু শরীফুল ভুল করেছে, হতে পারে সেটা ওর অনিচ্ছাকৃত নাও হতে পারে, তবে ভুল করেছে এটাই বড় কথা। পড়াতে যেয়ে সেই বাসার মহিলার সাথে এক ধরনের অবৈধ সম্পর্ক দীর্ঘ 4 মাস। আশিক যাত্রাবাড়ি থেকে লিখেছে, ভাই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যারা গ্রাম থেকে ঢাকায় আসে এসে বিভিন্ন কাজ করে, বিশেষ করে তারা যদি অল্প শিক্ষিত লোক হয়, পরিবারের গাইড না থাকে, তাহলে একটু টাকা পয়সা হলেই তারা বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করে, পতিতালয়ে যায়। আসলে পরিবেশ অনেক বড় একটা ব্যাপার। আপনি যেটা লিখেছেন সেটা গড়পরতাভাবে যদি আমরা বলি তাহলে অন্যায় হবে, আসলে এটা সত্যি নয়। নীলকিমণি লিখেছে ঢাকা থেকে, রক্ষক যখন ভক্ষকে পরিণত হয় তখন আর কিছুই বলার থাকে না। রিফা চট্টগ্রাম থেকে লিখেছে, শরীফুল এতই চালাক এবং বলা যায় শক্তিধর ছিল যে পুলিশ এবং র‍্যাব তাকে ধরে রাখতে পারেনি, যে কোনো উপায়ে সে বের হয়ে এসেছে। আর এভাবে যদি সমস্ত অপরাধীরা আইনকে ফাঁকি দিয়ে বের হয়ে আসে সেদেশে অপরাধ কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব না। ঠিক আছে, তো শরীফুল কি বলার আছে আপনার? এইরকম অনেক কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি, হাজার হাজার কমেন্টস, চাইলে আপনি নিজেও দেখতে পারেন, সবগুলো পড়ে শোনানো সম্ভব নয়। ওকে, বলেন লিসনারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যারা আপনার মতো রাস্তায় আছে কিংবা যেতে চাচ্ছে বা যারা মাঝামাঝি আছে, কি বলার আছে আপনার?
সকলের প্রতি আমার একটাই উদ্দেশ্য, আমি এখানে আসছি শুধু আপনাদের সতর্ক করার জন্য। আসলে এই খারাপ লাইনে কোনোদিন কেউ সুখী হতে পারে না, এই পথে শুধু টাকা উপার্জন করা যায়, এই পথে টাকা দিয়ে কেউ কোনোদিন বিল্ডিং বা বাড়ি করতে পারে না, পারবেও না। ঠিক আছে, আপনারা যারা যাইতেছেন বা এই পথে আছেন, আমার মতো ছিলেন বা এখন আছেন, তারা ভাই তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই পথ থেকে সরে আসেন, সৎ পথ উপার্জন করেন। সৎ পথে যদি অল্প পয়সা অনেক শান্তি আছে, যার বাস্তব প্রমাণ আমি, হয়তো বা আপনি এখন যাবেন, এখন যে আপনি কয় টাকা উপার্জন করবেন, আমি কিন্তু আমার দুই হাতে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছি, আমি লক্ষ লক্ষ টাকা ভাঙছি, কোনো সুখ নাই, কোনো শান্তি নেই। টাকারে টাকা মনে হইতো না, টাকারে মনে হইতো কাগজের মতো, আর এখন দশ টাকারে অনেক মূল্যবান মনে হয়, অনেক টাকা মনে হয়, খুব শান্তি আছে ভাই। সৎ পথেই শান্তি, অসৎ পথে কখনো কোনো শান্তি নেই।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর উপলব্ধি, এবং এই উপলব্ধিটা আমাদের যারা আছেন আজকের এই অনুষ্ঠানটি শুনলেন তাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা বারবারই বলে থাকি, অনুষ্ঠানে যারা কনফেস করতে আসেন তাদেরকে কিওর করা, তাদেরকে নক করা, তাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো বাজে কমেন্ট করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা শুনছেন তারা যেন তাকে শুনে সতর্ক হতে পারেন, সেটা যদি হন আপনি তাহলে আমরা বলতে পারবো আমাদের জিবিএস বিজনেস সাকসেস। আমরা শেষ করতে চাই আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আর যে রাজুর কাছ থেকে আমরা জানবো, গত সপ্তাহে কারা আমাদের চিঠি এবং মেইল পাঠিয়েছেন, এবং তার মধ্যে একটি চিঠি কিংবা মেইল আমাদেরকে পড়ে শোনাবে আর যে রাজু।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি কাজল, চট্টগ্রাম থেকে লিখছি। আমি একটি কোম্পানিতে চাকরি করতাম, যে বেতন পেতাম তা ভালোভাবেই চলে যেত, পরিবারের কোনো খরচ দেয়া লাগত না, তাই মাস শেষে বেশ কিছু টাকা আমার কাছে থাকত। বন্ধুদের সাথে মিশেই হলো সব সর্বনাশ। আস্তে আস্তে সিগারেট খাওয়া শুরু করলাম, নেশা করতে থাকলাম, বিভিন্ন হোটেলে যেতাম, সেখানে মেয়েদের সাথে মেলামেশা করতাম। কিন্তু এখন মনে হচ্ছে সবই ভুল করেছে, শুধু শুধু টাকা নষ্ট করেছে। এরই মধ্যে টাকা নিয়ে বেশ কিছু বন্ধুদের সাথে ঝগড়া হয়েছে, এখন তাদের সাথে কথাও হয় না। আর তাই যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানটি আমার চোখ খুলে দিয়েছে। এখন আমি উপলব্ধি করতে পারছি আমি যা করেছি তা অন্যায় করেছি, ভুল করেছে। আসলে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটি আজ আমি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। আমি বুঝতে পারছি আমি যা করেছি তা অন্যায় করেছে। বন্ধু দেখে শুনে তারপর তাদের সঙ্গে মেলামেশা করা উচিত, তা না হলে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে অনেকেই আমার মতো খারাপ হয়ে যেতে পারেন। আমি আবার ভালো হতে চাই, ভালো পথে ফিরে আসতে চাই। আমি চাইব আমার মতো এরকম অপরাধ আর যেন কেউ না করে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই এই বন্ধুটিকে যিনি কনফেস করেছেন, আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের জীবনের এই ভুলগুলো আমাদেরকে শিক্ষা দেয়, আমরা শিখি একজনের ভুল থেকে যে শাস্তি সে পায়, সেই ভুল থেকে আমরা যদি শিখি তাহলে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের কমিউনিটি অনেক বেশি সুন্দর হবে। আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে চাই, এবং সেই জন্য প্রত্যেকের ভালো হওয়াটা জরুরি। আজকের মতো শেষ করছি প্রিয় শ্রোতা, আর জি কিবিয়ার পক্ষ থেকে শুভরাত্রি, এবং একই সাথে আমার টিম মেম্বার যারা রয়েছিল আর জি রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু, সবার পক্ষ থেকে অনেক অনেক শুভরাত্রি। অনেক ভালো থাকুন, আগামী রবিবার ঠিক রাত 11:20 আপনার দরজায় আবারও করা নাড়বে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব।